আসসালামুকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আপনার দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফগান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন, আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afghandahororworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের 77 নং এপিসোডে। প্রিয় লিসেনার্স, 1, 2, 3 করতে করতে 76টি এপিসোড আমরা পার করে ফেলেছি, আজকে 77 নং এপিসোড। আপনাদের ভালোবাসা, আপনাদের পাঠানো ঘটনা, এগুলো নিয়েই আমরা এগিয়ে চলছি। প্রিয় লিসেনার্স, আমাদের আফগান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনারা যেভাবে ঘটনা পাঠাচ্ছেন, আমরা আগে 2 মাসের মতো সময় লাগতো একটি ঘটনা সিরিয়াল আসতে, এখন এই সিরিয়ালের সময়টা আরো বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই 2 মাসটা এখন প্রায় 3 মাসের মতো হয়ে যাচ্ছে একটি ঘটনা পাঠানোর পর সেটা পড়ার সিরিয়ালটা আসতে। মানে এত ঘটনা আমরা পাচ্ছি, অনেক ঘটনাই আমরা রিজেক্ট করে দিতে বাধ্য হই। বুঝতে পারি এটি সত্য ঘটনা, কিন্তু বিভিন্ন কারণে সেগুলো আমরা বাতিল করে দিই, কারণ ওই ঘটনাগুলো যদি আমরা আপনাদের সামনে উপস্থাপন করি তখন আপনারাই বিরক্ত হতে পারেন এবং নেতিবাচক কমেন্ট করতে পারেন। দেখা যাচ্ছে একই ধরনের, একই ধাঁচের ঘটনা, শুধু স্থান আলাদা। এ ধরনের ঘটনাগুলো আমরা অ্যাভয়েড করে যাচ্ছি, আপনাদেরকে ব্যতিক্রম কিছু কিছু জিনিস দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেলে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়রান। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ। আর যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afghandahororworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে আপনারা সংযুক্ত থাকতে পারবেন। আফগান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, এ দুটো লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে, মানে পোস্ট করে বা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারবেন। আপনারা অনেকেই জানতে চান ঘটনা কিভাবে পাঠাবেন, তাদেরকে বলতে চাই ঘটনা লিখে অথবা রেকর্ড করে পাঠাবেন। বারবার যেটা বলে দিই, অনেকে সময় পান না, রেকর্ড করে পাঠাতে চান, রেকর্ড করে পাঠাতে পারবেন, তবে 25 MB বেশি হলে সরাসরি ইমেল করা যায় না, সেটাকে গুগল ড্রাইভ করে সেই গুগল ড্রাইভের লিঙ্কটা আমাদেরকে ইমেল করবেন, আর অবশ্যই সেই লিঙ্কটার অ্যাক্সেস পাবলিক করে দিয়ে রাখবেন, যাতে আমরা সহজেই সেই ঘটনাটি শুনে আসতে পারি। প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের 77 নং এপিসোডের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ সোহানুর রহমান। ওনার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের মোহর কয়া গ্রামে। আর এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার প্রতিবেশী এক নানার কাছ থেকে, যার নাম হামেদ খা। ওনার বর্তমান বয়স 77-এর কাছাকাছি। এই ঘটনাটি মূলত 3টি ঘটনার সম্মিলিত একটি রূপ। প্রতিটি ঘটনা এই হামেদ নানার সাথেই ঘটেছে এবং এই 3টি সমন্বয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ঘটনাটির সময়কাল 1995 বা 1994 বা 1996 এরকম সময়ের মধ্যে। হামেদ নানার বাড়িটি এই যে সোহানুর রহমান, যিনি ওনাদের এলাকার সবচেয়ে পুরাতন বাড়ি, ওনার বাড়ির বর্ণনা দিলে ঘটনাগুলো লিসেনারদের বুঝতে কিছুটা সুবিধা হবে। ওনার বাড়িটা ইউ শেপের, মানে মাঝখানে বড় উঠোন এবং ইংরেজি অক্ষর ইউ এর মতো বাড়িটা ঘিরে রেখেছে চারপাশ। ওনার বাড়ির পেছনের দিকে একটি বড় পুকুর এবং বাঁশঝাড়, আর বাড়িটি বাম দিকে একটি পায়ে হাঁটা পথ, সেখানে রয়েছে বিশাল এক তাল গাছ। আর এই তালগাছকে কেন্দ্র করে লোকে মুখে শোনা যায় বহু ঘটনা। অনেকে নাকি রাতের বেলা একা ওই তালগাছের পাশ দিয়ে হেঁটে যেতে যখন শুরু করে তখন হঠাৎ করে মনে হয় অদৃশ্য একটা দেয়ালে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে, সামনে এগোতে পারছে না, ধাক্কা লাগছে। ঠিক যেমন একটা দেয়ালে ধাক্কা লেগে মানুষ সামনে আগাতে পারে না, ফেরত আসে পেছন দিকে, ঠিক তেমন। আবার অনেকে দেখে রাতের বেলা ওই তালগাছের সমান লম্বা কোনো একটা অবয়ব ওই তালগাছের চারদিকে ঘুরছে। একবার এক লোক রাতে বাড়ি ফিরছিলেন, তখন তিনি একাই ছিলেন। তিনি যখনই তালগাছ পার হয়েছেন তখনই পেছন থেকে হাসির শব্দ শুনতে পান। পিছনে ঘুরে তাকাতেই দেখেন প্রকাণ্ড মানে মোটা বেটে একটা কালো অবয়ব তাকে দেখে হাসছে। এই দৃশ্য দেখে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরদিন সকালে তাকে পাওয়া যায় ওই তালগাছের নিচে। তাকে যখন এই বিষয়ে জিজ্ঞেস করা হয় তার জ্ঞান ফেরে, তখন উনি বিষয়টা সকলকে খুলে বলেন। এগুলো ওখানে লোকমুখে প্রচলিত বহুল প্রচলিত ঘটনা। এবার আমরা আসি মূল ঘটনায়। হামেদ নানা যখন এই তালগাছকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা হচ্ছে এটা দেখলেন, তখন উনি চিন্তা করলেন যে রাতের বেলা বাড়ির পাশ দিয়ে কেউ হেঁটে গেলেই ভয় পাচ্ছে, এই ধরনের সমস্যা হচ্ছে। ওই সবার ভালোর কথা চিন্তা করে ওই তালগাছটি কাটার সিদ্ধান্ত নেন। যেই ভাবা সেই কাজ, উনি কিছু লোক নিয়ে আসেন ওই তালগাছটি কাটার জন্য। যখন ওই তালগাছ কাটার জন্য লোক নিয়ে আসেন, ওই সময় ওনার বাড়ির ভেতরে ওনার মেয়ে, মেয়ের হাজবেন্ড, তারপর ওনার একমাত্র নাতি বেড়াতে এসেছিল। হামিদ নানার ওই নাতির বয়স ছিল 1.5 বছরের কাছাকাছি। তো সে হামিদ নানার বাসার বারান্দায় বসে খেলা করছিল। এদিকে বাইরে তো গাছ কাটার জন্য লোকজন এসেছে। ওনারা যখন এই গাছের গোড়ায় কুড়াল দিয়ে একটা কোপ মানে মেরেছে, তখনই বাড়ির ভেতরে বারান্দায় বসে এই যে হামিদ নানার নাতি খেলা করছিল, তাকে কোন এক অদৃশ্য শক্তি তুলে আছাড় মারছে। এদিকে এভাবে কিছুক্ষণ পার হয়ে যায়। হামিদ নানার বউ দেখতে পান ওনার নাতিকে তুলে কোন এক অদৃশ্য শক্তি আছাড় মারছে। এই দৃশ্য দেখে উনি দৌড়াতে দৌড়াতে বাইরে গিয়ে সকলকে বলেন যে গাছ কাটা থামাও, আমার নাতিকে মেরে ফেলল গো। এই বলে হাউ মাউ করে কান্না শুকাতে শুরু করেন। তালগাছের গোড়াটা মানে খুবই মোটা ছিল, যার কারণে কেবল একটু কাটা হয়েছিল। হামিদ নানার বউয়ের কান্না দেখে হামিদ নানা দৌড়ে বাড়ির ভেতরে যান, গিয়ে দেখেন ওনার নাতি মৃত প্রায়। তবে আল্লাহর অশেষ রহমতে এবং দ্রুত চিকিৎসা নেওয়ার ফলে সেবারের মতো ওনার নাতি প্রাণে বেঁচে যান। ওনার নাতি এখনো জীবিত আছেন, এখনো হামিদ নানার বাসায় বেড়াতে আসেন। এবারের ঘটনাটি প্রথম ঘটনার যে ঘটনাটা ঘটল, সময়ের ব্যবধান 2-3 মাস হবে। প্রথম ঘটনার 2-3 মাস পরের ঘটনা, ওনাদের এলাকার মসজিদের ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। তো যেহেতু হামিদ নানাও এলাকার একজন সম্মানীয় মানুষ ছিলেন, তাই ওনাকে ওই ওয়াজ মাহফিলের সভাপতি করা হয়। ওয়াজ মাহফিল শেষ হতে হতে রাত প্রায় 2টো বেজে যায়। তখন হামিদ নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। হাঁটতে হাঁটতে উনি একসময় ওই তালগাছের কাছাকাছি চলে আসেন। খুব বেশি কাছে না, ওনারা তালগাছের মধ্যবর্তী দূরত্ব 50 কি 60 গজের মতো হবে। তখন উনি যেটা দেখেন সেটা হলো চাঁদের আলো ছিল। চাঁদের আলোতে দেখতে পেয়েছিলেন খাটো মানে বেটে একটা অবয়ব ওই তালগাছের নিচে দাঁড়িয়ে আছে। ওই অবয়বটি এতটাই কালো যে চাঁদের আলোতে ওর সারা শরীর চকচক করছে বলে মনে হচ্ছিল। তখন হামিদ নানা ভয় পান। উনি মনে মনে ভাবেন আজকে তো আমার অবস্থা খারাপ হতে যাচ্ছে মনে হয়। উনি তো মনে মনে যে দোয়া দরুদ পড়তেন সেগুলো পড়তে থাকেন। এভাবে প্রায় 5-7 মিনিট পার হয়ে যায়। হঠাৎ একসময় ওই কালো কুচকুচে অবয়বটি সোজা একদম তালগাছের মাথায় উঠে যায়, আবার তালগাছ থেকে নিচে নামে। এইভাবে সে যখন তালগাছের মাথায় উঠছিল তখন হঠাৎ হামিদ নানার সাথে ওই অবয়বটির চোখাচোখি হয়ে যায়। হামিদ নানা লক্ষ্য করেন ওই অবয়বটি রাগে গড়গড় করছে এবং মনে হচ্ছে এখনই ওনার উপর আক্রমণ করে বসবে। এসব ভাবতে ভাবতে হুট করে ওই অবয়বটি হামিদ নানার উপর আসলে আক্রমণ করে বসে এবং হামিদ নানাকে শূন্যে ভাসিয়ে নিয়ে চলে আসে ওনার বাড়ির পেছনের পুকুর পাড়ে থাকা বাঁশঝাড়ের ভেতরে। হামিদ নানার মাথাটাকে মাটিতে ঠেসে ধরে আর ওই কালো কুচকুচে অবয়বটি মোটা বাচ্চাই কণ্ঠে বলতে শুরু করে, কিরে আহমেদ, আশেপাশের লোকজন মুখে কি আমার কথা শুনিস নাই? তারপরেও তোর কত বড় সাহস, তুই আমার বাসস্থান কেটে ফেলার জন্য লোক নিয়ে আসছিস। তোর নাতিকে তো মারতে পারিনি, আজকে তোকে মেরে আমার রাগ ঠান্ডা করব। এই বলে হামেদ নানা মাথাটা আরো জোরে মাটির সাথে চেপে ধরে। হামেদ নানা তখন মনে হচ্ছিল এই বুঝি ওনার রুহটা ওনার দেহ থেকে বের হয়ে যাবে। এদিকে ওই ওয়াজ মাহফিল শুনে বেশ কিছু লোক আবার ওই বাড়ির পাশ দিয়ে ওই জায়গা দিয়ে যাচ্ছিল। তো তারা ওই ঝোপের মধ্যে হামেদ নানার চিৎকার, গোঙানির আওয়াজ এগুলো শুনতে পান। তারা দৌড়ে ওখানে চলে আসেন, তখন ওই অবয়বটি হামেদ নানাকে ফেলে হাওয়ায় মিলিয়ে যায়। ওই লোকজনরা হামেদ নানাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এরপর হামেদ নানা বেশ কিছুদিন জ্বরে আক্রান্ত ছিলেন, তবে আল্লাহর রহমতে কয়েকদিনের মধ্যে উনি সুস্থ হয়ে যান। এবার আসি ঘটনার শেষ অংশে। এই ওয়াজ মাহফিল থেকে আসার সময় হামেদ নানা যে ভয়ানক অভিজ্ঞতার শিকার হয়েছিলেন তার ঠিক 5-6 মাস পরের ঘটনা। এই 5-6 মাসে তেমন কিছু হামেদ নানার সাথে ঘটেনি বললেই চলে। সবাই মনে করেছে যে বিষয়টির ওইখানেই সমাপ্তি ঘটেছে, কিন্তু না। হামেদ নানার পৈতৃক সম্পত্তি মোটামুটি ভালোই ছিল, তাদের বেশ ফসলি জমি ছিল। তো এই জমিগুলো তারা নিজেরাই চাষ করতেন, আর এর পাশাপাশি বাড়িতে গরু পালতেন। তো হামেদ নানার 3-4টির মতো গরু ছিল। তিনি সব গরুগুলি বিক্রি করে দেন এবং সিদ্ধান্ত নেন গরু বিক্রির অর্থ দিয়ে তিনি তার বাড়ি মেরামত করবেন এবং মাঝারি সাইজের একটি সার গরু কিনবেন। তো কথা মতো তিনি সবগুলো গরু বিক্রিও করে দেন এবং প্রাপ্ত অর্থ দিয়ে যে গরু কিনবেন বলে লালপুর থানার পার্শ্ববর্তী থানা ঈশ্বর দিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। দিনটি ছিল শনিবার, কেননা ওই সময় শনিবারে ঈশ্বর দিতে গরুর হাট বসত। বেশ সকাল সকালে তিনি রওনা দেন এবং রওনা দিয়ে পায়ে চালিত ভ্যানে করে ওখানে চলে আসেন, কারণ ওই সময় কিন্তু এই যে ব্যাটারি চালিত ভ্যান এগুলো প্রচলন ছিল না, পায়ে চালিত ভ্যান রিক্সাই ছিল। আর আসার সময় গরুকে নিয়ে তো হেঁটে হেঁটে আসতে হবে, গরুকে নিয়ে আসার জন্য কিন্তু এরকম উন্নত যানবাহন এখন যেরকম আছে নসিমন করিমন ভটভটি এগুলো কিন্তু নাই ওই সময়। তো উনি সকাল সকাল রওনা দেন ঈশ্বরদী গরুরহাটের উদ্দেশ্যে, দুপুর 12টার দিকে পৌঁছেও যান সেই গরুরহাটে। তিনি সাথে করে তার এক শ্যালককে নিয়ে গিয়েছিলেন। গরুরহাটে গিয়ে তারা ঘুরে ঘুরে গরু দেখতে থাকেন। এভাবে বিকেল হয়ে যায়, একটা সময় তাদের একটি গরু পছন্দ হয়, দামে দরে মিলেও যায়। তখন তারা যাবতীয় কাজ শেষ করে গরু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা যখন দেবেন তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তারা গরু নিয়ে হেঁটে হেঁটে বাড়ির উদ্দেশ্যে আসতে থাকেন। ঈশ্বরদী থেকে মোহরকয়া গ্রামের দূরত্ব প্রায় 18 কিলোমিটারের মতো। এর মাঝখানে একটি জায়গা আছে, যে জায়গাটির নাম হচ্ছে চিনি বটতলা। ওটা 3 রাস্তার একটি মোড়। ওখান থেকে হামেদ নানার বাড়ি একদিকে আর ওনার শ্যালকের বাড়ি অন্যদিকে। তো ওনার শ্যালক বলেন যে পরের দিন তার নাকি খুব জরুরি একটা কাজ আছে আর রাতের মধ্যেই তাকে বাড়িতে পৌঁছাতে হবে। হামেদ নানা বারবার ওনার শ্যালককে ওনার সাথে যেতে বলেন, কিন্তু ওনার শ্যালক কিছুতেই মানছিলেন না। তখন হামেদ নানা ভাবলেন বাড়ি তো বেশি দূরে নয়, এতটুকু রাস্তা উনি একাই যেতে পারবেন। তাই উনি চিনি বটতলা থেকে রওনা দেন। তো ওই চিনি বটতলা থেকে হামেদ নানার বাড়ির দূরত্ব 3.5 কিলোমিটারের মতো। তো উনি ওনার শ্যালককে ওখান থেকে বিদায় দিয়ে ওনার বাড়ির দিকে রওনা দিয়ে দেন। ওনার শ্যালক তার নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। চিনি বটতলা থেকে হামেদ নানার বাড়িতে আসার পথে আরেকটি বট গাছ পড়ে। ওই জায়গাটির নাম হচ্ছে ঝাপড়া বটতলা। সেই বটগাছ সম্পর্কে অনেক ঘটনা প্রচলিত আছে। তো চাঁদের আলো ছিল, চাঁদের আলোতে পথ চলতে হামেদ নানার কোনো অসুবিধা হচ্ছিল না। তিনি গরু নিয়ে হাঁটতে হাঁটতে ওই ঝাপড়া বটতলার কাছে চলে আসেন। ওই বটগাছটি প্রকাণ্ড ভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তার পাশে, এই কারণে মূলত ওটি ঝাপড়া বটতলা নামে পরিচিত। তিনি যখন ঠিক ওই বটগাছটার নিচে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন গাছের উপর থেকে কিছু একটা খসখস আওয়াজ শুনতে পান। এই আওয়াজ শুনে সাথে সাথে গাছের উপরে তাকান এবং যে দৃশ্য দেখেন তা দেখার জন্য আসলে কেউ প্রস্তুত থাকে না। চাঁদের আলোয় উনি যা দেখলেন তা ছিল এরকম যে ওই বট গাছের উপরে দাঁড়িয়ে আছে সেই তাল গাছের কাছে দেখা কালো কুচকুচে বেটে অবয়বটি। কিন্তু ওই সময় তো ওই অবয়বটি ছিল একটি, এখন কিন্তু একটি নয়, ওখানে আরো বেশ কয়েকটি অবয়ব, সবগুলো দেখতে একই রকম বেটে কালো কুচকুচে এবং শরীরগুলো চাঁদের আলোতে উজ্জ্বল হয়ে চকচক করে ঝিলিক দিচ্ছে। এবং সেই বেটে অবয়বগুলো হামিদ নানার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে আর বাজখাই কণ্ঠে বলছে একজন, হামিদ হামিদ রে, আজকে কিন্তু তোকে পাইছি। এইটা দেখার পর আর শোনার পর হামিদ নানার শরীর তো পুরো বরফের মতো ঠান্ডা হয়ে যায়, এক চুলও নড়াচড়া করতে পারছিলেন না। ভয়ে উনি দোয়া দরুদ পড়তে গিয়েও বারবার সেই দোয়া দরুদ ভুল করে মানে পড়ে ফেলছিলেন, যেটা হয় আর কি স্বাভাবিকভাবেই। তখন ওই অবয়বগুলো একসাথে হামিদ নানাকে আক্রমণ করে বসে। ওই বেটে কালো কুচকুচে অবয়বগুলোর মধ্যে কয়েকটা হামিদ নানাকে আক্রমণ করে আর কয়েকটা হামিদ নানার গরুকে আক্রমণ করে। ওই অবয়বগুলো হামিদ নানাকে বারবার বলছিল, তুই আমাদের বাসস্থান নষ্ট করতে চেয়েছিলে, আর তুই চেয়েছিলে বাসস্থান নষ্ট করতে, আর আমরা কি তোকে এত সহজে ছেড়ে দিব, এত সহজেই আমাদের বাসস্থান নষ্ট করতে দিব। এই বলে এই হামিদ নানাকে বারবার মাটি থেকে উপরে তুলে আবার মাটিতে আছার মারতে থাকে। একটা পর্যায়ে হামিদ নানার মাথায় আঘাত লাগে আর তখনই উনি সেন্স হারিয়ে ফেলেন। আর সেন্সলেস হয়ে যে কতক্ষণ পড়েছিলেন এটা উনি জানেন না। কিছু লোক ওই রাতেই ওনাকে দেখতে পেয়েছিলেন, আল্লাহর অশেষ রহমতে বারবার উনি বেঁচে যান। মূলত ওই পথ দিয়ে কিছু লোক আসছিল, তারা হঠাৎ করে চলে আসার কারণে হয়তোবা ওই দুষ্টু জিনগুলো হামিদ নানাকে ক্ষতি করতে পারে। তবে হামিদ নানার গরুটি সেখানে মৃত অবস্থায় পড়েছিল এবং গরুটিকে দেখে মনে হচ্ছিল যে ওই গরুটার শরীরে এক ফোঁটা রক্তও নাই। তারা ওখান থেকে হামিদ নানাকে উদ্ধার করে এক চিকিৎসকের শরণাপন্ন হন। পরবর্তীতে কিছুদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওনাকে ভর্তি রাখা হয়, কিন্তু হামিদ নানার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয় না। হামিদ নানা কথা বলতে পারত কিন্তু হাঁটাচলা করার মতো ওনার শক্তি ছিল না। তিনি যখন সবাইকে এই ঘটনা খুলে বলেন তখন হামিদ নানার পরিবার ওনাকে নিয়ে ভালো একজন কবিরাজের কাছে যান। ওই কবিরাজ সমস্ত ঘটনা শুনে তিন দিন সময় নেন এটা সমাধানের জন্য, এবং কিভাবে সমাধান করা যায় তা উনি ওনার জিনদের মাধ্যমে জানবেন। পরবর্তীতে তিন দিন পরে উনি ওনার জিনদের মাধ্যমে প্রাপ্ত তথ্য হামিদ নানার পরিবারের সাথে শেয়ার করেন এবং উনি বলেন যে এই যে তাল গাছে থাকা যেই দুষ্টু জিন এটা অত্যন্ত শক্তিশালী আর জেদী প্রকৃতির, আর এটা একটা না আরো কয়েকটা আছে, আর এরা এই তাল গাছে বহু বছর ধরে বাস করছে। ওরা মাঝে মাঝে টুকটাক ভয় দেখাতো মানুষকে কিন্তু কারো কোনো ক্ষতি করতো না। কিন্তু হামিদ নানা যেহেতু এই তাল গাছ কেটে ফেলতে চেয়েছিল এই কারণে ক্ষিপ্ত হয়ে তার নাতিকে আঘাত করেছিল, কিন্তু মারতে পারেনি আল্লাহর রহমতে। তারপর তাকে পরপর কয়েকবার আক্রমণ করে, বারবার কোনো না কোনো মানুষের উপস্থিতির কারণে আল্লাহর রহমতে হামিদ নানা বেঁচে যান। এখন হামিদ নানা উনি চাচ্ছিলেন যে এই সমস্যার স্থায়ী একটা সমাধান হতে, যেন এটা নিয়ে আর কোনো সমস্যা না হয়, মানুষের সাথেও না হয় ওনাদের সাথেও না হয়। তখন কবিরাজ কয়েকটি জিনিস চান, বড় একটি মাটির পাতিল, 1 কেজি মিষ্টি, 3 নদীর পানি, মোমবাতি, আগরবাতি এবং এক দামে কিনে আনা একটি খাসি ছাগল। কথামতো সব জিনিস এনে দেওয়া হয় ওই কবিরাজকে। এরপর কবিরাজ হামিদ নানাকে একটি ঘরের মধ্যে এনে ওই ঘরের দরজা সব বন্ধ করে দিয়ে একটি গোল বৃত্ত এঁকে হামিদ নানাকে ওই বৃত্তের মাঝখানে বসে থাকতে বলেন। অন্যরা সবাই ঘরের বাইরে চলে যায় এবং হামিদ নানাকে ওই কবিরাজ বলে দেন, যা কিছু হয়ে যাক এই বৃত্ত থেকে বের হবেন না। এরপর কবিরাজ ওনার মতো উনি রিচুয়াল শুরু করে দেন। ওই সময় হামিদ নানার মনে হচ্ছিল ঘরের মধ্যে প্রচন্ড ঝড় শুরু হয়েছে এবং একাধিক মানুষের উপস্থিতি থাকলে যেমনটা হয় ঠিক তেমনটা মনে হচ্ছিল ওনার কাছে। এক পর্যায়ে ওই কবিরাজ হাসি মুখে ঘর থেকে বেরিয়ে আসেন। ওনার হাতে ছিল বড় সেই মাটির হাড়িটি, কিন্তু সেটার মুখ বন্ধ অবস্থায় উনি ওনার মুখ বন্ধ করে রেখেছিলেন। উনি বাইরে এসে বললেন, আলহামদুলিল্লাহ আপনার এখন বিপদমুক্ত, শুধু আপনার না আশেপাশের মানুষও বিপদমুক্ত। এই সবগুলো পিশাচকে আমি বন্দি করে ফেলেছি এবং এই বন্দি করতে আমাকে এবং আমার অনুগত জিনদেরকে অনেক কষ্ট এবং কাঠখড় পোহাতে হয়েছে। এরা অত্যন্ত শক্তিশালী প্রকৃতির। এই ঘটনার পর ওই কবিরাজকে হামিদনানার পরিবার টাকা পয়সা দিতে চেয়েছিলেন, কিন্তু ওই কবিরাজ কোন টাকা নেন না, শুধু বলেন যে আমার কাজ উপকার করা, আপনি এবং এলাকাবাসী উপকৃত হয়েছে, এটাই আমার হাদিয়া, আমার কোন টাকা পয়সা লাগবে না। এই বলে কবিরাজ বিদায় নেন, ওই হাড়িটাও সাথে নিয়ে চলে যান। এরপর হামিদনানা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। সেই ঘটনার পর থেকে এখন পর্যন্ত হামিদনানার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। হামিদনানা এখনো জীবিত আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। ওই তালগাছটিও কিন্তু এখনো আছে, কিন্তু এখন আর ওই তালগাছের আশেপাশে কোনো ভয়ের ঘটনা ঘটে না। যদিও তালগাছের আশেপাশে যে পায়ে হাঁটা পথ রয়েছে, এই পথটা মানুষ খুব একটা ব্যবহার করে না, কিন্তু ওই তালগাছকে নিয়ে আর কোনো ভয়ানক ঘটনার সম্মুখীন এখন পর্যন্ত কেউ হয়নি। তো আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, উনি ডাচ বাংলা ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং রয়েছে, সেই এজেন্ট ব্যাংকিং এ চাকরি করেন, খুব কম সময় পান, ব্যস্ততার মধ্যে থাকেন, তারপরেও উনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আর উনি আমাদেরকে জানিয়েছেন এই হামিদনানার বাড়ির ছবি এবং বাড়ির সাথে থাকা এই যে তাল গাছের ছবি আর ঝাপটা বটতলার ছবি আমাদেরকে পাঠাবেন। আর ওই তাল গাছের পাশের রাস্তা মানে বন্ধ করে দেওয়ার কারণে এখন ওখানে ঝোপঝাড়ে ভরা, একদম কাছে গিয়ে ছবি তুলতে উনি সক্ষম হননি, দূরের রাস্তা থেকে যতটুকু দেখেছেন, যতটুকু ছবি তুলতে পেরেছেন সেটাই উনি করেছেন। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় লিসেনার্স যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, অনেক কষ্ট করে লিখে পাঠিয়েছেন। কৃতজ্ঞতা জানানোর ভাষা আসলে আমাদের নাই যারা আপনারা আমাদেরকে ঘটনা প্রতিনিয়ত পাঠিয়ে যাচ্ছেন। এভাবেই আমাদের সাথে থাকুন, এভাবেই আমরা দীর্ঘ পথ ইনশাল্লাহ পাড়ি দিতে চাই। প্রিয় লিসেনার্স চলুন চলে যাই আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 77 নং এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মুসাহাব আল সিয়াম। ওনার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের কলাগাছি গ্রামে। উনি গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে চতুর্থ পর্বে লেখাপড়া করছেন। উনি এবারই আমাদের আপনাদের ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের জন্য প্রথম ঘটনা পাঠিয়েছেন। তো চলুন শুরু করি ঘটনা। এই ঘটনাটি উনি ওনার দাদুর মুখ থেকে শুনেছিলেন, যেটি একটি সত্য ঘটনা। ওই সময় ওনার দাদুর বয়স কম ছিল, ঘটনার সময়কাল 1960-এর দশকের আশেপাশে। ঘটনাটি ওনার দাদুর বাবার বাড়ির এলাকার, সেই সময়ের বিরাট এক বাগানকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা। বাগানের নাম আরবাইনের বাগান। বর্তমানে এই বাগানের অস্তিত্ব নেই বললেই চলে। এলাকাটি হল নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের উলো গ্রামে। এই উলো গ্রাম থেকে দিঘলিয়ার হাটে বাজারে যাওয়ার জন্য মূলত দুইটি রাস্তা রয়েছে। একটি রাস্তা প্রায় 2 কিলোমিটার, আর একটা রাস্তা পাশের গ্রাম বয়রা এর মধ্য দিয়ে প্রায় 4 থেকে 5 কিলোমিটার। গ্রামের সকলে ছোট রাস্তা দিয়ে চলাচল করত, কিন্তু দুপুর ও রাতের বেলা বিপদে না পড়লে কেউ ছোট রাস্তা দিয়ে একা চলাচল করত না। সবাই চেষ্টা করত সর্বনিম্ন 3-4 জন চলাচল করতে। তারপরও কিন্তু সমস্যা থেমে থাকত না। এই যে সিয়াম ভাই, ওনার দাদুর ভাই মানে দাদুর বড় ভাই, উনি খুবই একজন সাহসী এবং চালাক মানুষ ছিলেন। উনি কোনো ধরনের ভৌতিক ব্যাপার বিশ্বাস করতেন না, সকলকে এগুলো নিয়ে হাসি তামাশা করতেন যে তোমরা শুধু শুধু ভয় পাও, এগুলার কোনো অস্তিত্বই নাই। অনেক মুরব্বীরা তাকে একা একা রাতে আর দুপুর বেলা হাট বাজার থেকে ফিরতে মানা করত, বিশেষ করে ওই পথটা দিয়ে, মানে সংক্ষিপ্ত পথটা দিয়ে। কিন্তু কে শোনে কার কথা। একদিন সন্ধ্যাবেলা তিনি হাট থেকে ফিরছিলেন, হঠাৎ তিনি ঝোপের পেছন থেকে কিছু একটা কটমট কটমট আওয়াজ শুনতে পান। এই ঝোপের পেছনে ছিল বিরাট এক গাব গাছ। কৌতূহলবশত বিষয়টি দেখতে তিনি ঝোপের মধ্যে ঢুকে পড়েন। যেহেতু কোনো ভূত প্রেতের বিষয়ে তিনি বিশ্বাস করতেন না, এই কারণে ভয় ডরের প্রসঙ্গটা তার বেলায় আসলে খাটে না। তো ঝোপের মধ্যে উনি যখন ঢুকে পড়েন, ঝোপের পেছনের দিকে থাকা একটি গাছের দিক থেকে ওই শব্দটা আসছিল। তিনি চুপি চুপি গাছের পেছনের দিকে উঁকি মারেন, আর তিনি যা দেখেন এটি দেখার জন্য ওনার মতো বিশ্বাসী লোকরা কখনোই প্রস্তুত থাকে না। উনি দেখেন একজন সাধারণ মানুষের থেকেও বেশ উঁচু, কিন্তু এক পা বিশিষ্ট, বিশাল বিশাল কালো কালো লোম সমস্ত শরীরে, একটা মুরগি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই মুরগি খাওয়ার আওয়াজই মূলত এই সিয়াম ভাইয়ের দাদুর ভাই শুনতে পেয়েছিলেন। তো এই দাদুর ভাই, উনি কোনো শব্দ না করে ঝোপের থেকে আস্তে আস্তে উঠে চলে আসেন, মানে পেছন দিকে উল্টো দিকে হাঁটা শুরু করেন, কোনো শব্দ করছেন না। ঠিক তখনই ওনার পেছন থেকে বিকট শব্দ আসতে থাকে। উনি বুঝতে পারেন যে ওই অবয়বটি ওনার পেছনে এখন দাঁড়িয়ে আছে। তিনি ওই শব্দ শুনে পেছন দিকে না ফিরেই দেন ভো এক দৌড়। দৌড়ানো অবস্থাতেও উনি ওই শব্দটা পেছন দিক থেকে শুনতে পেয়েছিলেন কিছুটা। প্রায় 4-5 মিনিট দৌড়াতে দৌড়াতে জঙ্গলের শেষের দিকে, মানে জঙ্গলের শেষে আর ওই গ্রামের শুরুতে যে প্রথম বাড়িটা ছিল সেই বাড়ির কাছে গিয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে এই সিয়াম ভাইয়ের দাদুদের বাড়িতে খবর দেন। তো দাদুরা সবাই এসে তাকে বাড়িতে ধরে নিয়ে যান, একটা স্ট্রেচারের মতো করে তৈরি করা হয়েছিল, সেটাতে করে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল আর কি। জ্ঞান আসার পর উনি এই ঘটনা সকলের সাথে শেয়ার করেন, আর পরদিন সকালে উনি আর একটা বিষয় জানতে পারেন, মানে এই যে দাদুর ভাই যিনি ভয় পেয়েছিলেন, একই গ্রামের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে রবি মিয়া, উনি হলো হাট বাজারে গিয়ে মুরগি বিক্রি করেন। তো উনি মুরগি টুরগি বিক্রি করার পর কাউকে না পেয়ে একাকি ফিরছিলেন। ওই দিন আবার 3টা মুরগি ওনার বিক্রি হয়নি, ওনার মাথায় একটা ঝাঁকা ছিল, ওই ঝাঁকাতেই উনি মুরগি নিয়ে যেতেন এবং ফেরার সময় বাজার ঘাট করে ওই ঝাঁকাতে নিয়ে আসতেন। তো ওই ঝাঁকার মধ্যে 3টা মুরগি ছিল অবিকৃত। ওই যে ঝোপ এবং গাব গাছের ওই জায়গাটাতে আসার পর হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে ওনার মাথার উপরে থাকা ঝুড়ির মধ্যে ওই মুরগিগুলো অস্বাভাবিকভাবে ডাকাডাকি ও নড়াচড়া করছে, এবং পাশের সেই ঝোপ এটাও নড়াচড়া করছে। হঠাৎ করে সবকিছু স্তব্ধ হয়ে যায় এবং ওনার মাথায় থাকা যেই ঝাঁকাটা রয়েছে সেটাও উনি হালকা অনুভব করেন। উনি চিন্তা করেন, কি ব্যাপার, সবকিছু স্তব্ধ হয়ে গেল, মুরগির কোনো ডাক নাই, নড়াচড়া নাই, ঝোপও আর নড়াচড়া করছে না, ঝাঁকাও হালকা। উনি মাথা থেকে ওনার ঝাঁকা নামিয়ে দেখেন ঝাঁকায় কোনো মুরগি নাই। ঘটনার অস্বাভাবিকতা বুঝতে পেরে তিনি দৌড় দিয়েছেন। তিনিও নাকি একই ধরনের একটা শব্দ শুনতে পেয়েছিলেন। দাদুর ভাই তখন চিন্তা করেছিলেন, মানে এই ঘটনা শোনার পর, যে ওই অবয়বটা তাহলে এই রবি মিয়ার মুরগি খাচ্ছিল। এই যে গাব গাছ আর পাশে যে ঝোপ, এই ঝোপের একটু পাশে ছিল একটা বাঁশঝাড়। ওই বাঁশঝাড়ের একটা নির্দিষ্ট বাঁশ দিনের বেলা প্রায় রাস্তার মাঝে আড়াআড়ি ভাবে শোয়ানো থাকত। গ্রামের প্রায় অনেকে এই বিষয়টি খেয়াল করেছে, অনেকে বাঁশটিকে পাশ কাটিয়ে যেত, আবার অনেকে অপেক্ষা করত 3-4 জন আসার জন্য, তারপর সবাই একসাথে হয়ে ওই জায়গাটা পার হতো। একবার গ্রামের 10-12 জন যুবক মিলে পরিকল্পনা করে ওই বাঁশঝাড় কেটে ফেলতে হবে। গ্রামের মানুষ এই ঝামেলা নিয়ে একদম অতিষ্ঠ হয়ে গেছে, তারা দা কুড়াল এগুলো নিয়ে প্রস্তুত হচ্ছিল। তখন গ্রামের মুরব্বীরা তাদেরকে মানা করেছিল, কারণ আগে কেউ একজন ওই জায়গায় বাঁশ কাটতে গিয়ে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই জন্য মুরব্বীরা এই বাঁশ কাটতে নিষেধ করেন তাদেরকে। তারপর থেকে গ্রামের সকলেই জানতেন যে ওই জায়গায় সমস্যা আছে, তাই তারা চেষ্টা করত সমস্যা এড়িয়ে চলার, কিন্তু বাইরের গ্রামের কেউ তো এই বিষয়টা আসলে জানার কথা না, তাই না? এই লোহাগাড়া উপজেলার পাচুরিয়া গ্রামের খোকা নামে একজন ব্যক্তি, তো উনি বিয়ে করেছিলেন এই উলো গ্রামে। তিনি ছিলেন একজন তাগড়া যুবক, যেমন লম্বা তেমন শরীর স্বাস্থ্য এবং তেমন সাহসী। তিনি একদিন দুপুরবেলা একা তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন সেই বাগানের ভেতরের পথ দিয়ে। উনি তো ওই গ্রামের আসলে স্থায়ী বাসিন্দা না, শ্বশুর বাড়ি সেখানে, এই জন্য গ্রামের অনেক কিছু তো ওনার জানার কথা না, আর ওই বাগান সম্পর্কে উনি কিছু জানতেন না। তো তিনি যখন ওই বাসার আর গাব গাছ যেখানে রয়েছে এবং গাব গাছের কাছে যে ঝোপ রয়েছে ওই জায়গার কাছাকাছি আসেন, তখন তিনি দেখতে পান যে একটি বাঁশ রাস্তার মাঝখানে লম্বা ভাবে পড়ে আছে। তিনি মনে মনে ভাবলেন যে এই গ্রামে কি কোনো ভালো মানুষজন নাই নাকি, রাস্তার মাঝখানে বাঁশ এভাবে পড়ে আছে, কেউ কাটে না, লোকজনের চলাচলের সমস্যা হচ্ছে। তো উনি এসব কথা ভাবতে ভাবতে যখনই বাঁশের কাছাকাছি গিয়েছেন তখনই বাঁশটা নড়ে ওঠে, মনে হচ্ছে কেউ নাড়াচ্ছে কিন্তু কাউকে উনি দেখতে পাচ্ছেন না। ভর দুপুর, কিন্তু রাতের বেলাও না, আবার বাসটা নড়ে উঠছে, সেটা সোজা দাঁড়াচ্ছেও না, মানে এমনটা হচ্ছে না যেটা দিয়ে মানে যেটা নিচ দিয়ে উনি অনায়াসে পার হতে পারেন। বাস ওভাবেই রাস্তার মাঝখানেই পড়ে রয়েছে, কিছুটা উপরে উঠে আবার নামে। এমন কয়েকবার হবার পর তিনি আশেপাশে খেয়াল করলেন যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। উনি দেখলেন ওই গাব গাছের উপর থেকে একজন মহিলা হাতের ইশারায় তাকে কাছে ডাকছেন। এই খোকা ভাইয়ের অনুমান অনুযায়ী ওই মহিলার বয়স 18-22 বছরের মতো হবে, লাল টাইপের একটা শাড়ি পরা, কিন্তু নববধূ সাজ এমনটা না, চেহারাটা কালো বর্ণের, চেহারাটা ভয়ঙ্কর না। তিনি খুব ভালোভাবে ওই নারীর চেহারার বর্ণনা দিতে পেরেছিলেন, কারণ ওনার কাছ থেকে গাব গাছের দূরত্বটা কিন্তু বেশি দূরে ছিল না। উনি চিন্তা করেন গ্রামের কোনো মেয়ে গাব পাড়তে গাছে উঠেছে, কিন্তু তাকে ডাকছে এটার কারণ কি। তখন আবার উনি চিন্তা করেছেন উনি তো এলাকার জামাই, অনেকেই তাকে কম বেশি হয়তো বা চেনে, কিন্তু উনি তো সবাইকে চেনেন না। তো উনি মনে করেছেন যে ওনার তো হয়তো বা কোনো শ্যালিকা হবেন, দুঃসম্পর্কের শ্যালিকা হতে পারেন। ওনার ওয়াইফের যে কয়েকজন বোন ছিল তাদেরকে উনি চিনতেন, কিন্তু ওয়াইফের যে খালাতো বোন ফুপাতো বোন এদেরকে তো উনি ওইভাবে চিনতেন না। তো চিন্তা করেছেন এরকমই কেউ হবে হয়তো, দুষ্টমি করছে তার সাথে। উনি আবার মজা করে চেঁচিয়ে বলে ওঠেন যে শ্যালিকা এখন তো আমি ব্যস্ত আছি, এখন তো কথা বলতে পারবো না তোমার সাথে, তুমি বাসায় এসো পরে কথা বলবো। এই কথা বলে উনি ওই বাসটাকে পাশ কাটিয়ে নিজের মতো করে শ্বশুরবাড়ি চলে যান। রাস্তায় যে এই ঘটনা ঘটলো এই বিষয়ে কিন্তু উনি কিছুই মনেই করেন নাই, আর এইগুলো শ্বশুরবাড়িতে গিয়ে যে বলবেন নিজেকে হালকা করে ফেলবেন এই চিন্তা করে উনি এই বিষয়টা শ্বশুরবাড়িতে উনি বলেন নাই। এদিকে নতুন জামাই এসেছে শ্বশুরবাড়িতে, আদর যত্ন তো কম হচ্ছে না, তাই না? তো নড়াইল জেলার ঐতিহ্য অনুযায়ী নতুন জামাই আসলে পিঠা মানে বানানো হয়, ভালো ভালো রান্না করা হয়, সব জায়গাতে এরকম হয়, কিন্তু স্পেশালি পিঠা বানানোর রেওয়াজটা ওই এলাকাতে রয়েছে। এবং এক হাড়ি পিঠা আবার জামাইয়ের হাতে দিয়ে দেওয়া হয়, তার শাশুড়ি দিয়ে দেন যাতে করে জামাই নিজের বাড়িতে নিয়ে যেতে পারে। তো এভাবেই প্রস্তুতি চলছিল। দুপুরবেলা যে ঘটনা ঘটেছে এদিকে উনি কাউকে বলেন নাই। এদিকে পিঠা টিটা খাওয়ার পর ওনার আত্মীয় স্বজনদের সাথে শ্যালক শ্যালিকাদের সাথে গল্প করতে করতে কখন যে রাত 9টা বেজে গেছে তার খেয়ালই নাই। আর সবাই চিন্তা করেছে যে আজকে রাত হয়তো বা উনি শ্বশুরবাড়িতে থাকবেন, এই কারণে কেউ তাকে মনে করাই দেয়নি চলে যাওয়ার কথা। হঠাৎ করে উনি চলে আসার প্রস্তুতি নেন, শ্বশুরবাড়ির লোকজন তো অবাক, কথা নাই বার্তা নাই, হঠাৎ করে চলে যাবেন, চলে গেলে আগে থেকে বলতো। আসলে ওনার চলে যাওয়ার নিয়তি ছিল যেহেতু আত্মীয় স্বজনদের সাথে গল্পে মেতে উঠেছিলেন, এই জন্য সময়ের বিষয়টা ওনার আসলে খেয়াল ছিল না। শ্বশুরবাড়ির লোকজন তাকে থেকে যেতে বলেন, কিন্তু তারপরও ওনার সকালে কাজ আছে এই কথা বলে উনি চলে আসার সিদ্ধান্ত নেন। ওই রাতটা ছিল পূর্ণিমা, চারপাশে যথেষ্ট আলো ছিল, এই কারণে উনি বেরিয়ে পড়েন হাতে তার পিঠার সেই হাড়ি। কিছুক্ষণ হাঁটার পর ওনার সেই দুপুরবেলার কথা মনে পড়ে, তখন উনি চিন্তা করেন যে রাস্তা দিয়ে মানে কোন রাস্তা দিয়ে যাবেন, বয়রা গ্রামের ভেতর যে 4-5 কিলোমিটার রাস্তা আছে সেটা দিয়ে নাকি ছোট এই 2 কিলোমিটার রাস্তা দিয়ে। ছোট রাস্তা দিয়ে গেলে কম সময় লাগবে, কিন্তু বিরাট সেই ভয়ঙ্কর বাগানের মধ্যে দিয়ে যেতে হবে। আর বড় রাস্তা দিয়ে গেলে সময় অনেক বেশি লাগবে, তবে ছোট একটা বাগান এবং একটা কবরস্থান পড়বে। তিনি শেষ পর্যন্ত ডিসিশন নিলেন যে ছোট পথ দিয়েই যাবেন। তবি মোল্লা নামের একজন লোক আছে, ওনার যে বাড়ি ওই বাড়িটা হলো ওই গ্রামের একদম শেষের বাড়ি, মানে বাগান শেষ হওয়ার পরে প্রথম বাড়ি, আর ওই গ্রামের যদি তার শ্বশুরবাড়ির দিক থেকে চিন্তা করা হয় গ্রামের শেষের বাড়ি। তো ওই বাড়িটা পার হয়ে মূলত ওই ঝোপঝাড় গাব গাছ বাঁশঝাড় এই এইগুলো শুরু হয় আর কি। তো উনি যখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় উনি ইচ্ছাকৃত একটা কাশি দেন। গ্রামের লোকজন পাশ দিয়ে যদি কেউ যায় জিজ্ঞেস করে কে যায় একটু কথাবার্তা বলেন, এটা কিন্তু গ্রামের একটা প্রচলিত একটা সংস্কৃতি। তো ওই কাশির শব্দ শুনে তবি মোল্লা বলে ওঠেন, এই কেডারে। তখন এই খোকা ভাই বলে উঠেছেন, কাকা আমি খোকা আপনাদের জামাই। তখন তবি মোল্লা বললেন, বাবা তুমি এত রাত্রে কই যাও? তখন ওই খোকা ভাই বলেন যে, কাকা বেড়াতে আসছিলাম তো এখন চলে যাচ্ছি। তবি মোল্লা বলেন যে, বাবা তুমি এখন যাচ্ছ? রাস্তা তো ভালো না, সাবধানে যাও। ওই সময় আবার এই খোকা ভাই বুদ্ধি করে জানিয়ে রেখেছিল যদি উনি বিপদ টিপদে পড়েন তবি মোল্লা যেন সাহায্য করেন। তো তবি মোল্লা বলে, আচ্ছা ঠিক আছে বাবা আমি ঘুমাচ্ছি না, দেরিতে ঘুমাবো, তুমি যাও। তো তবি মোল্লার বাড়ি তো ছিল শেষ বাড়ির পরে বাগান শুরু। খোকা ভাই বাগানের ভেতরে রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছেন। দুই মিনিট হাঁটার পর উনি একটা সিগারেট ধরেন, সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, উনি বেশ সিগারেট খেতেন আর কি। তখন তিনি খেয়াল করলেন তার সামনে একজন মানুষ, সাধারণ মানুষ হেঁটে যাচ্ছে। এটা দেখে তিনি সাহস পান। তখন তিনি সিগারেট থাকা অবস্থাতেই ওই লোককে হেঁটে ধরার জন্য দ্রুত মানে হাঁটার গতি বাড়িয়ে দেন আর কি, যাতে দ্রুত হেঁটে ওনাকে ধরতে পারেন। ঠিক তখনই ওই সামনের লোকটা দ্রুত হাঁটা শুরু করে। আবার যখন এই খোকা ভাই ধীরে হাঁটেন, সামনের লোকটা ধীরে হাঁটে, মানে ওনার হাঁটার গতির সাথে সামনের লোকটার গতির একদম মিল। কেউ ওকে মানে টাচ করতে পারছে না, খোকা ভাই কোনোভাবেই হেঁটে তাকে ধরতে পারছেন না। এটা করতে করতে যখন সেই গাব গাছ এবং বাঁশঝাড়ের কাছে চলে আসছেন, তখন কয়েক সেকেন্ডের জন্য সামনের লোকটা তার চোখ থেকে মানে ভ্যানিশ হয়ে যায়, কোথায় গেল বুঝতে পারছেন না। ভালো করে তাকিয়ে দেখেন চারদিকে যে না ওই লোকটা তো নাই। এই ঘটনার পর তিনি বুঝতে পারেন তিনি কোনো একটা সমস্যার মধ্যে পড়তে চলেছেন। হঠাৎ কোনো কিছুর একটা ডাকে সেই স্তব্ধতা কেটে যায়। তিনি খেয়াল করেন দুপুরের সেই মহিলা গাব গাছের একটা ডালের উপর দাঁড়িয়ে রয়েছে এবং বলছে, কিরে খোকা কই যাস, আয় আমার কাছে আয়। সেই সাথে ভয়ঙ্কর এক হাসি, এমন ভয়ঙ্কর হাসি যে এই হাসির শব্দে জঙ্গল মনে হচ্ছে কেঁপে উঠছে। আর যতটুকু আলো ছিল ওর মধ্যে সেটাই দেখা যাচ্ছে, তার চোখ লাল এবং জ্বলছে আর মাথার চুলগুলো একদম মাটি পর্যন্ত ঝুলছে। এটা দেখে তার শরীর স্তব্ধ এবং শীতল হয়ে যায়। তখন তিনি ভাবেন যদি সিগারেটটা ধরানো অবস্থায় কাছে থাকে তাহলে হয়তোবা এগুলো কিছু কাছে আসতে পারবে না। তিনি পকেটে হাত দেন, দেখেন আর কোন সিগারেট নাই, আর হাতে সিগারেটটা কিন্তু শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এদিকে ওই নারী অবয়বটা গাছ থেকে লাফিয়ে নিচে নেমে আসে এবং আস্তে আস্তে খোকা ভাইয়ের দিকে এগোতে থাকে। আর খোকা ভাই এক পা করে পেছন দিকে যেতে থাকে। ঠিক তখনই তিনি খেয়াল করেন পাশের বাঁশঝাড়ের ভেতর থেকে এক পা বিশিষ্ট বিশাল দানব আকৃতির কিছু একটা লাফিয়ে লাফিয়ে আসছে, আর এই দানবের সারা শরীর কালো বড় বড় লোম দ্বারা আবৃত। তার মাথায় কোনো চোখ ছিল না, তার মুখে ছিল ভয়ঙ্কর রকমের কিছু দাঁত, আর মুখের ভেতর থেকে জিহ্বা সদৃশ কিছু একটা ঝুলে রয়েছে, সেটা সাপের জিহ্বার মতো লক লক করছে। এগুলো দেখার পর এই খোকা ভাইয়ের আত্মা কেঁপে উঠেছিল এবং তিনি ভাবলেন আজকেই হয়তো তার জীবনের শেষ দিন। তারপর তার হাতে থাকা মিষ্টির হাড়ি মাটিতে ফেলে দেন এবং উনি লুঙ্গি পরা ছিলেন, ওই লুঙ্গিটা কিছুটা উঁচু করে একটা গিট দেন যাতে করে দৌড় দিতে পারেন। এরপর উনি দৌড় দেন তার শ্বশুর বাড়ির দিকে। পেছন থেকে শুনতে পান পুরুষ এবং নারী কণ্ঠ একত্রে বলছে, আজকে তোরে ছাড়বো না রে, আজকে তোরে ছাড়বো না। এদিকে এই খোকা ভাই দৌড়াতে দৌড়াতে এই তবি মোল্লার বাড়ির পেছনের রাস্তায় এসে পড়েন এবং ধপাস করে এসে পড়ে যান। তবি মোল্লা বেশ অনেক রাত পর্যন্ত জেগেছিলেন যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু শেষ দিকে এসে ঘুমিয়ে পড়েছিলেন। তো তবি মোল্লা এই ধপাস করে শব্দ শোনার পর তার ঘুম ভেঙে যায়। তিনি ভাবেন মনে হয় চোর এসেছে। ওই সময় কিন্তু এই যে বাড়িতে শীত কেটে চুরি হতো, মানে শীতেল চোর ছিল, তারা ঘরের যে ডোয়া থাকে সে ডোয়া খুঁড়তে থাকতো, তখন একজন শব্দ হতো। এই তবি মোল্লা তার ছোট ভাইকে ডেকে তোলেন। তারপর দুই ভাই মিলে ঘর থেকে বেরিয়ে চারপাশটা ভালোভাবে খুঁজে দেখতে থাকেন। তো দুজনে ঘরের পেছনে গিয়ে দেখতে পান এই যে খোকা ভাই, সে পড়ে আছে, শরীর শক্ত হয়ে গেছে, তার মুখের দাঁত লেগে গেছে এবং সারা শরীর কাঁপাকাঁপি করছে। এই দেখে এই তবি মোল্লা এবং তার ভাই লোকজনকে ডাকাডাকি শুরু করেন। এর অল্প সময়ের মধ্যেই মসজিদ থেকে মুয়াজ্জিনের আজান শোনা যায়। অর্থাৎ এই যে খোকা ভাই সারা রাত উনি এই এক কিলো রাস্তার মধ্যেই আটকে ছিলেন। উনি ওনার শ্বশুরবাড়ি থেকে রাত নয়টার দিকে বেরিয়েছেন, সর্বোচ্চ রাত দশটার দিকে উনি তবি মোল্লার বাড়ির এই জায়গায় এসেছেন সর্বোচ্চ। এরপরে এই যে চারটা বাজে, দশটা থেকে চারটা পর্যন্ত ছয় ঘন্টা সময়, এই ছয় ঘন্টা সময় কিন্তু উনি কোথায় ছিলেন, এতটুকু জায়গার মধ্যে উনি কিভাবে ঘুরপাক খাচ্ছিলেন, এটা কিন্তু মানে এই তবি মোল্লা এবং তার ভাইয়ের মাথায় আসে না। কারণ তবি মোল্লা তো খেয়াল করেছে উনি কয়টার দিকে ওনার সাথে কথা বলে তার বাড়িটা ক্রস করলেন। যাই হোক, এই খোকা ভাইকে ধরে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। ওই অবস্থায় তার সেবা শুশ্রূষা করে দাঁত ছাড়ানো হয়, হাত পায়ে তেল মালিশ করা হয়, কিন্তু তার জ্ঞান ফেরেনি। তার শ্বশুরবাড়িতে খবর দেওয়া হয়, শ্বশুরবাড়ির লোকজন এসে তাকে নিয়ে যান। চার দিন পর তার জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফেরার পর ভয়াত্ম দৃষ্টিতে চারপাশে উনি তাকাতে থাকেন। এরপর সেই রাত্রে কি হয়েছিল তার সাথে এই বিষয়ে যখন সকলে জিজ্ঞেস করেছেন তখন পুরো ঘটনাটি খুলে বলেন এবং ওই দিন দুপুরবেলা তার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটাও খুলে বলেন। এরপর বেশ কয়েকদিন তাকে নিয়ম অনুযায়ী ঝাড়ফুঁক করা হয়েছিল, আল্লাহর রহমতে তিনি স্বাভাবিক অবস্থায় ফেরত এসেছিলেন। মুরব্বীদের কাছ থেকে জানা যায় অনেক আগে ওই গ্রামে একটা মেয়েকে কোন এক জিনে আসর করেছিল। ওই জিনটি ছাড়ানোর জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন এসেছিল কিন্তু ছাড়াতে পারত না। পরে এক শক্ত তান্ত্রিককে নিয়ে আসা হয়। জিনটিও শক্তিশালী ছিল আর তান্ত্রিকও ছিল খুব পারদর্শী। কোনোভাবেই ওই মেয়ের শরীর থেকে সে যেতে চাচ্ছিল না। সেই তান্ত্রিক কি করেছিল, ওই জিনটির এক পা কেটে ফেলেছিল তার তন্ত্রমন্ত্র দিয়ে, এবং এই গাব গাছ এবং আশেপাশের কিছু এলাকার মধ্যে তাকে বন্দি করে ফেলে, সে এই জায়গা থেকে বেরোতে পারবে না। এর কিছুদিন পর নাকি ওই মেয়েটি ওই গাব গাছে গিয়েই রহস্যজনকভাবে আত্মহত্যা করেছিল। সবাই মনে করে যে ওই পা কাটা জিনটি আর সেই মেয়েটির কারিন জিন মিলে ওই জায়গা দিয়ে লোকজনদেরকে ভয় দেখায়, আর এই কারণে মূলত ওই জিনটি একটি পা। তো এই খোকা ভাইয়ের সাথে ঘটনাটি ঘটার পর ওই রাস্তা দিয়ে গ্রামের মানুষের চলাচল একেবারে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মানুষের কষ্ট হলেও সেই বড় রাস্তা দিয়ে চলাফেরা করে, মানে চার থেকে পাঁচ কিলোমিটার যে রাস্তাটা সেটাই, শর্টকাট যে দুই কিলোমিটার রাস্তা আছে সেদিক দিয়ে মানুষ সহজে আসত না। আর সেই বড় রাস্তা দিয়ে চলাচলের সময় আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সিয়াম ভাই, ওনার দাদুর মামি হন সম্পর্কে একজন ভদ্রমহিলা, পরিবারের সাথে ঝগড়া করে গলায় দড়ি নিয়ে নিজের ঘরে আত্মহত্যা করেছিলেন। আত্মহত্যার লাশ ওই এলাকায় কবরস্থানে দাফন করা হয় না, তাই গ্রামের লোকজন ঠিক করে যে তাদের বাড়ির ঠিক সামনে রাস্তার পাশে একটি হিজল গাছ ছিল, লাশটিকে সেই হিজল গাছের ঠিক নিচে দাফন করা হবে। অনেকে মানা করেছিল লাশটিকে ওখানে দাফন করতে, কিন্তু যাই হোক ওখানে দাফন করা হয়। আরনাফ নামের এই উলো গ্রামের এক লোক এই দীঘলিয়া হাটে তেলের ব্যবসা করত, যদিও বর্তমানে তিনি বেঁচে নেই। উনি প্রতিদিন সকাল দশটার সময় বাজারে যেতেন আর রাত দশটার দিকে বাড়িতে ফেরত আসতেন। তার একটি বাইসাইকেল ছিল, বাইসাইকেল দিয়ে উনি মূলত চলাফেরা করতেন। তো একদিন তার বাড়ির হিসেব নিকেশ মানে বাড়ির হিসেব নিকেশ এইগুলো করতে করতে বেশ দেরি হয়ে যায়। দিনটি ছিল শুক্রবার, দীঘলিয়া হাটের দিন, আর রাতটা ছিল আবার অমাবস্যা, চারদিকে ছিল ঘুটঘুটে অন্ধকার। আনুমানিক রাত ১২টা বেজে গিয়েছিল। তার হাতে ছিল পাঁচ ব্যাটারির একটা লাইট। তো এই আরনাফ সাহেব যখন ওই হিজল গাছের সামনে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তিনি খেয়াল করেন তার সাইকেল একটু নড়ছে না। তিনি যতই জোরে চালানোর চেষ্টা করেন তার কাছে মনে হচ্ছিল তার সাইকেল উঁচু হয়ে যাচ্ছে। লাইট পেছন দিকে মেরে উনি দেখেন যে এই যে সিয়াম ভাইয়ের দাদুর মামি, মানে যেই লাশটিকে দাফন করা হয়েছে ওই হিজুল গাছের নিচে, সেই মহিলার অবয়ব ওই সাইকেলটিকে টেনে ধরে রেখেছে এবং শূন্যে ভাসিয়ে রেখেছে। সম্পর্কে আরনাফ সাহেবের ভাবি হয় ওই মহিলাটি। তো আরনাফ সাহেব তো প্রচন্ড ভয় পান এবং বলতে থাকেন যে ভাবি আমার সাইকেল ছাড়ো, ভাবি আমার সাইকেল ছাড়ো, সাইকেল ছাড়ো ভাবি, ভাবি তোমায় বলছি যে আমার সাইকেল ছেড়ে দাও। এইভাবে বারবার বলতে বলতে একটা সময় ওই মহিলা অবয়বটি আরনাফ সাহেবের সাইকেল ছেড়ে দেয়। সাইকেল ছেড়ে দেওয়ার পর আন্নার সাহেব সাইকেল চালাতে চালাতে বাড়িতে চলে আসেন, এলোমেলো সাইকেল চালাচ্ছেন, কারণ প্রচন্ড ভয় পেয়েছেন। তো বাড়িতে এসে উনি চিৎকার দিয়ে সাইকেল সহ উঠানোর মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যান। বাড়ির লোকজন বেরিয়ে তাকে ধরে ঘরে নিয়ে যায়, সারা রাত ওনার জ্ঞান ফেরেনি। পরদিন সকালে যখন ওনার জ্ঞান ফেরে সকলকে তিনি ঘটনাটি বলেন। ঘটনাটি বলার সময় এই যে সিয়াম ভাই যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়ে, ওনার দাদুর মা অর্থাৎ ওনার বড় মা সেখানে উপস্থিত ছিলেন। তিনি আন্নাফ সাহেবকে দেখতে গিয়েছিলেন, তো ওনার বড় মা আন্নাফ সাহেবকে সান্ত্বনা দিয়ে বলেন, আরো কিছু না, চেনা পরিচিত লোক মারা গেছে, তো তাই তুমি ভুলভাল দেখেছ। আর ওই রাতেই এই যে সিয়াম ভাইয়ের যিনি বড় মা, উনি যখন ওয়াশরুমে যাওয়ার জন্য ঘরের দরজা খুলে বের হয়েছেন, তখন উনি দেখতে পান সেই মহিলা যে কিনা কিছুদিন আগে আত্মহত্যা করেছে, যাকে হিজল গাছের নিচে দাফন করা হয়েছে। সেই মহিলা সাদা একটা শাড়ি পরা করুণ দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে আছে। তার চোখগুলো ছিল সাদা, শরীর ছিল ফ্যাকাশে, মনে হচ্ছে শরীরে কোনো রক্ত নাই। এটা দেখে তো উনি ওইখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েছেন। চিৎকার শুনে বাড়ির অন্য সদস্যরা আসেন, তাকে ধরে ঘরের ভিতরে নিয়ে যান। কিছুক্ষণের মধ্যে তার জ্ঞান ফেরত আসে, তিনি সবাইকে এই ঘটনা বলেন। এর পরবর্তী শুক্রবার গ্রামের মসজিদে এই যে আত্মহত্যাকারী যে মহিলা, ওনার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, গ্রামের গরিব দুঃখীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এরপরে এই সমস্যার সমাধান হয়ে গিয়েছিল, এরপরে ওই মহিলার অবয়বটিকে আর কেউ দেখতে পারেনি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোসাহাব আল সিয়াম ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। একটি ঘটনা বলবো না, মানে এর ভিতরে বেশ কয়েকটি ঘটনা রয়েছে। তবে এই ঘটনার একটি অদ্ভুত ব্যাপার হল যে এই যে এক তান্ত্রিক একটি জিনের এক পা কেটে ফেলেছিল এবং ওই জায়গার মধ্যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে তাকে বন্দী করে ফেলেছিল, এরপর থেকে ওইখান থেকে সে আর বেরোতে পারেনি। আর কেনই বা ওই মেয়েটি, যেই মেয়েটির উপরে জিন ভর করেছিল, ওই মেয়েটি ওই গাব গাছে গিয়ে সুইসাইড করেছিল, এটি কিন্তু এক রহস্য। আর এরপর থেকে ওই পুরো জায়গাটা হন্টেড হয়ে যায়। প্রিয় লিসেনার্স, এখন যদিও ওই বাগানের অস্তিত্ব নেই আমাদেরকে জানিয়েছেন মোসাহাব আল সিয়াম, তবে এরকম অনেক ঘটনা ঘটে যায়। এমন বাগানের অস্তিত্ব কিন্তু বাংলাদেশের আশেপাশে বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটা রয়েছে। বাংলাদেশের আশেপাশে যারা আছেন, মানে আমাদের পার্শ্ববর্তী দেশে যারা রয়েছেন, তারাও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচ থেকে যেই লিসেনাররা আমাদেরকে শুনছেন, অবশ্যই এরকম অসংখ্য জায়গার তথ্য আপনাদের কাছে আছে। আপনারাও আমাদেরকে ঘটনা পাঠাতে ভুলবেন না। আপনাদের পাঠানো ঘটনা বলেই কিন্তু বৃহস্পতিবার রেগুলার এপিসোডে আমরা প্রচার করে থাকি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমাদের 77 নং এপিসোডের তৃতীয় ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আল কাফি। উনি অনার্স প্রথম বর্ষের একজন স্টুডেন্ট। ওনার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাবনাপাড়া গ্রামে। উনি আমাদেরকে এবারই প্রথম ঘটনা পাঠালেন। ঘটনাটি উনি ওনার এক প্রতিবেশী কাকার মুখ থেকে শুনেছিলেন। ঘটনাটি আনুমানিক 70-80 বছর আগের তো হবেই, মুক্তিযুদ্ধের আগের ঘটনা এটি। তো ওনার ওই কাকা ওনাকে প্রায় 10 বছর আগে ঘটনাটি বলেছিলেন। তো ওনার কাকা বলেছিলেন যে উনি যখন ছোট তখন এই ঘটনাটি ঘটেছিল। তখন ওই গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশি ছিল, মুসলিম সংখ্যা ছিল কম। ঘটনাটি ঘটে ওনার এক প্রতিবেশী ভাইয়ের সাথে, তার নাম হলো টুটুল ভাই। তখন তিনি ছিলেন পূর্ণ যুবক। এই টুটুল ভাইয়ের এক হিন্দু বন্ধু ছিল, তার নাম ছিল রতন। এই রতন ছিলেন পেশায় কাকমিস্ত্রি। রতন সারাদিন কাজ শেষ করে যখন আসতেন, আসার পরে সন্ধ্যার পর টুটুলের বাসায় প্রতিদিন গল্প করতে বসতেন। এভাবে কেটে যাচ্ছিল দিনগুলি। হঠাৎ গ্রামে চলে আসে কলেরা মহামারী। বন্ধ হল রতন ও টুটুলের গল্পের আসর। গ্রামে তখন শুধু কান্নার আওয়াজ। এ বাড়িতে লাশ, ও বাড়িতে লাশ, এত লাশ কবর দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না, যেহেতু হিন্দুর সংখ্যা বেশি সেখানে, দাহ করার লোকপ নাই, দাহ করার মতো পর্যাপ্ত কাঠও নাই। কারণ কত কাঠ আর যোগান দেয়া যায়, প্রচুর লাশ আধ পোড়া অবস্থায় মানুষকে পরে মাটিতে পুঁতে দেওয়া হতো, আর মুসলিমদের স্বাভাবিকভাবে কবর দেওয়া হতো। দুই একজন যেত লাশের সাথে, তারাই যতটুকু পারত করত। সিচুয়েশনটা এতটা কঠিন ছিল। স্বাভাবিক একটা মানুষের মৃত্যুর পর তার যে অন্ত্যেষ্টিক্রিয়ার যে অধিকার, সেটিও মানুষ হারিয়ে ফেলল। তখন গ্রামের মানুষ দরিদ্র ছিল, আর কোনো গ্রামে কলেরা হলে অন্য গ্রামের লোকজন সেখানে বাঁচাতে আসবে বা উপকার করতে আসবে, এটা তো ওই সময় কল্পনাতীত ছিল। এভাবে ঘরে ঘরে শুধু আহাজারি, সন্ধ্যার পর কেউ বের হয় না বাড়ি থেকে, মনে হয় গ্রামটি একটা মৃত্যুপুরী। একদিন সন্ধ্যায় খবর আসলো রতন কলেরায় মারা গেছে। টুটুল আর রতন তো খুব ক্লোজ বন্ধু ছিল, টুটুল নিজেকে ধরে রাখতে পারল না, চলে গেল রতনের লাশের কাছে। গিয়ে দেখলো রতনের লাশের কাছে তার মা ছাড়া আর কেউই নেই। সবাই তো ভয় পায়, কিন্তু মাকে কি ভয় পেলে চলে? তার সন্তান এখানে পড়ে আছে। রতনের জন্মের পরে তার বাবা মারা গিয়েছিল, মাই তাকে বড় করেছে। সেই মা যদি চলে যায় ভয়ে, তাহলে এ লাশের কি হবে? মা আসলে সন্তানের লাশ ছেড়ে যেতে পারে না। মা বসে বসে কাঁদছিল, এই কারণে এই লাশের এখন উনি একা বৃদ্ধা মহিলা মানুষ কি ব্যবস্থা করবেন? টুটুল যখন এখানে চলে আসে, এই টুটুল ভাই আসার পর তার মা এই শোকের মধ্যেও কিছুটা সান্ত্বনা পান যে যাক, তার সন্তানের অন্তত লাশের একটা ব্যবস্থা হবে। এদিকে টুটুল ভাই তো একা মানুষ, কি করবেন বুঝে উঠতে পারছেন না। এর মধ্যে আরো চারজন চলে আসে, এই চারজন তারাও এই রতনের বন্ধু ছিল। তার মানে ওখানে জীবিত মানুষের সংখ্যা যদি রতনের মাকে বাদ দেওয়া হয় পাঁচজন, কারণ রতনের মা তো আসলে বৃদ্ধা মানুষ, উনি তো এই দাফন কাফন করার জন্য, দাফন কাফন তো না মানে লাশ দাহ করার জন্য সেখানে আসতে পারবেন না দূরে, কারণ শ্মশান ওখান থেকে প্রায় 2 কিলোমিটারের মতো দূরে। এদিকে লাশ পোড়ানোর জন্য খড়ির ব্যবস্থাও করতে হবে। ওই পাঁচজন মিলে রতনের ডেড বডিকে নিয়ে শ্মশানের দিকে রওনা দেন। মোটামুটি 40-45 মিনিট হাঁটার পর সেখানে চলেও আসেন। সেখানে দেখলেন যে আরো লাশ সেখানে পোড়ানো হচ্ছে, কারণ গ্রামের বহু মানুষ তো মারা গিয়েছে, অনেকে কোদাল সাথে করে নিয়ে এসেছে, হাত পোড়া লাশগুলো যাতে তারা মাটিতে পুঁতে রাখতে পারে, কি করবে উপায় তো নাই। এখন সমস্যা হলো যে তারা পাঁচজন যে এসেছে লাশের সাথে, চারজনকে তো ধরতে হয়, আর একজন সাথে এসেছে টুকিটাকি জিনিস সাথে নিয়ে, এখন হলো খড়ি আনতে হবে। তখন খড়ি আনার জন্য দুইজন বন্ধু বলল যে তারা যাবে, দুজন খড়ি নিয়ে আসবে, আবার দুজন যাবে খড়ি আনার জন্য। মানে এভাবে পালাক্রমে দুজন খড়ি আনার পর একটু বিশ্রাম করবে। তো এভাবে খড়ি ঘন্টাখানেকের মধ্যে কিছু আনা হয়, মোটামুটি তারা আসলে যুবক ছিল, তো দৌড়ঝাঁপ করে নিজেদের বাড়ি থেকে কিছু খড়ি তারা আনতে সক্ষম হয়েছিল যতটুকু পারে, ওটা দিয়ে লাশ পরিপূর্ণভাবে দাহ করার কথা। এদিকে লাশ পোড়ানো হচ্ছে, অর্ধেক পোড়ানো হয়েও গেছে, হঠাৎ করে এই টুটুল ভাইয়ের স্মরণে আসে যে আচ্ছা রতনের যে বালিশ কাঁথা যেগুলোতে সে ঘুমাতো, এগুলো তো এখানে নিয়ে আসতে হবে, কারণ হিন্দু ধর্মাবলম্বীদের যখন দাহ করা হয় তখন তাদের যে বালিশ কাঁথা এগুলো কিন্তু এখানে ফেলে দেয়া হয়, সেগুলো তো আনতে হবে। কে যাবে? কেউ যেতে রাজি হচ্ছে না, সকলেই এই খড়ি টানাটানি করে ক্লান্ত। তখন অগত্যা টুটুল ভাই বললেন যে ঠিক আছে আমি যাই। টুটুল ভাই রওনা দিলেন রতনের বাড়ির দিকে, স্বাভাবিকভাবে সেখানে পৌঁছে যান। রতনের মায়ের কাছ থেকে টুটুলের ব্যবহৃত যেই বালিশ কাঁথা এগুলো নিয়ে নেন, এগুলো নিয়ে ফেরত আসছিলেন। তো ফেরত যখন আসছিলেন পথিমধ্যে একটি বট গাছ পড়ে, আম গাছও রয়েছে বড় বড় আম গাছ, তো সেগুলোতে টুকটাক ঘর ঘটনা ঘটে। তো ওই বট গাছের কাছে যখন এই টুটুল ভাই এসেছেন তখন দেখেন ওই বট গাছের গোড়ায় কেউ একজন মানে পিঠ পেছনের দিকে দিয়ে বসে আছে, হাঁটুর সাথে মাথা লাগিয়ে বসে আছে এবং করুণ সুরে কান্নাকাটি করছে। টুটুল ভাই চিন্তা করেছেন যে এখানে এই লোকটা আবার কে, হয়তোবা তার কোনো আত্মীয় মারা গিয়েছে এই জন্য শ্মশান থেকে ফেরার পথে এখানে বসে কাঁদছে। টুটুল ভাই যখন ওদিক দিয়ে যাচ্ছিলেন তখন ওই লোকটির কাছে গেলেন এবং জিজ্ঞাসা, ভাই আপনি কে, কি নাম আপনার, কে মারা গেছে? কোনো কথা বলে না ওই লোকটি। টুটুল ভাই কি করেছেন, তার যেই বালিশ কাঁথা যেটা নিয়েছেন এটা একটা পাশে রেখে ওই লোকের কাছে গিয়ে পিঠে হাত দিয়ে বলছেন, ভাই আপনি কে? যখন পিঠে হাত দিয়েছে তখন ওই লোকটি মাথা উঁচু করে টুটুল ভাইয়ের দিকে ঘুরে তাকিয়েছে। টুটুল ভাই এটা দেখার পর মানে মূলত এই লোকটার চেহারা দেখার পর বলে ওঠেন, ওরে আল্লাহ এটা কি? কারণ টুটুল ভাই দেখেছিলেন এটা হচ্ছে রতন, যার দেহ অর্ধেক পোড়ানো হয়ে গেছে, তাহলে রতন এখানে কিভাবে আসলো? ওরে আল্লাহ এটা কি রে? এটা বলার সাথে সাথে উনি যখন ঘুরে দৌড় দেবেন তিনি দেখেন যে তার চতুর্দিকে সাদা ধরনের ড্রেস পরা, এটা শাড়ি না অন্য কোনো পোশাক এটা বোঝা যাচ্ছে না, কিছু নারী অবয়ব, চুলগুলো এলোমেলো, চোখ দিয়ে আগুনের লাভার মতো কিছু একটা বের হচ্ছিল, ঠিক রক্ত নয়, জল জল করছিল সেই জিনিসগুলো, আগুনের লাভা যেভাবে জল জল করে, এবং এগুলো আস্তে আস্তে এই টুটুল ভাইয়ের দিকে এগিয়ে আসছে। টুটুল ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে দৌড় দেওয়ার চেষ্টা করবেন, হঠাৎ করে ওই নারী অবয়বের মধ্যে থেকে একটা অবয়ব তার দুই হাত লম্বা করে টুটুল ভাইয়ের গলা চেপে ধরে। এরপরে টুটুল ভাইয়ের কিছু মনে নাই, ওনার যখন জ্ঞান ফেরে তখন টুটুল ভাই নিজের বাড়িতে নিজেকে আবিষ্কার করেন, তার পাশে দুজন বন্ধু বসেছিল, তখনও কিন্তু রাত, তখন যে সকাল হয়ে গেছে বিষয়টা এরকম নয়। টুটুল ভাই তার বন্ধুদেরকে জিজ্ঞেস করেন যে তারা তাকে কোথায় পেল, তখন তার বন্ধুরা বলল যে এদিকে পোড়ানো শেষ, টুটুল ভাই আসে না। চিন্তা করলো কি ব্যাপার, টুটুল কোনো বিপদে পড়ল নাকি, টুটুল কোন পথ দিয়ে আসতে পারে, ওই চিন্তা করে তার বন্ধুরা ওই পথ দিয়েই রওনা দেয়। দুইজন ওখানে চারজন ছিল, দুইজন এক পথ দিয়ে রওনা দেয়, দুইজন আর এক পথ দিয়ে রওনা দেয়, যাতে করে কারো না কারোর সাথে এই টুটুল ভাইয়ের দেখা হয়। যে দুজন বন্ধু ওই বট গাছের পথ দিয়ে রওনা দেয় তারা বট গাছের নিচে টুটুল ভাইকে পড়ে থাকতে দেখেন, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল, গোঙানের আওয়াজ হচ্ছিল, এমত অবস্থায় ওই দুজন বন্ধু এই টুটুল ভাইকে তুলে এনে তার বাড়িতে দিয়ে যায়। এরপরে ওই টুটুল ভাইকে একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, ঝাড়ফুঁক করানো হয়। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই যে বালিশ এবং কাঁথা যেটা নিয়ে আসছিল টুটুল ভাই, এই বালিশ কাঁথা নাকি ওইখানে আর পাওয়া যায়নি, তারা কিন্তু এসে ওই বালিশ কাঁথা পায়নি। বালিশ কাঁথা কে নিয়ে গেল এটা কিন্তু আর কখনোই জানা যায়নি। এই ঘটনার পরে এই টুটুল ভাই মাঝে মাঝেই স্বপ্ন দেখতেন এই যে রতন, সে নাকি তাকে ডাকে যে চল টুটুল, আমার একা একা থাকতে ভালো লাগে না, আমার সাথে চল। এরকম সমস্যা তার চলতে থাকে বেশ দীর্ঘদিন ধরে। হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, তাকে রুকিয়া করা হয়, বিভিন্ন ট্রিটমেন্ট করা হয়, আস্তে আস্তে আল্লাহর অশেষ সহমতে টুটুল ভাই ভালো হয়ে যান। উনি মারা গেছেন খুব বেশি দিন হয়নি, যেহেতু ওনারও বেশ বয়স হয়ে গিয়েছিল, ওই সময়ই উনি ছিলেন ইয়াং, মুক্তিযুদ্ধের আগেই উনি ছিলেন ইয়াং, তাহলে এখন তো কত বয়স হতো বেঁচে থাকলে বোঝাই যাচ্ছে। তবে ওনার জীবদ্দশায় উনি কখনো শ্মশানের দিকে যাননি এই ঘটনার পরে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এই ধরনের মহামারীতে পুরো একটা গ্রাম বা শহর মানে কিরকম মৃত্যুপুরি হয়ে যায় এটা তো আসলে আমরা কিছুটা হলেও অনুধাবন করতে পারি। কারণ যখন করোনার প্রকোপটা বেড়ে গিয়েছিল চারদিকে শুনশান নীরবতা, পাশের বিল্ডিং এ করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা গিয়েছে, কেউ ওই বিল্ডিং এর কাছেই যেত না ভয়ে, নিজের বাবা মারা গিয়েছে, সন্তানরা লাশ বাইরে রেখে দিয়েছে বাবার লাশের কাছে যায় না। ওই আঞ্জুমানে মফিদুল ইসলামের গাড়ি এসে সেখানকার লোকজন স্বেচ্ছাসেবকরা এসে সেই লাশ নিয়ে গেছে, জানাজাও পড়তে যায় না এই সন্তানেরা। কি একটা অবস্থা এই মহামারীতে আমরা দেখেছি, কত আপনজনকে দেখেছি যে যারা আপনজন বলে দাবি করে অথচ তাদের সেই আপনজনের মৃত্যুর পর তারা কেউ কাছেও যায়নি ভয়ে। আসলে কি এতটাই ছোঁয়াছে করোনা? আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলি প্রিয় লিসেনার্স, কারণ আমার যখন করোনা হয় তখন আমি সুনামগঞ্জে ছিলাম। সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আমার অবস্থা ওরকম খারাপ হয়নি আলহামদুলিল্লাহ, কিন্তু করোনার যত লক্ষণ এবং যে অসুস্থতাগুলো সেগুলো আমার মধ্যে ছিল, টেস্ট করেও করোনা ধরা পড়ল। আমাদের অফিসে প্রত্যেকে করোনা আক্রান্ত হয়ে গেল, একজন আনসার সদস্য ছিল না ডিউটি করার মতো। তাহলে বুঝতে পারছেন যে আমাদের সেখানে ৬ জন আনসার সদস্য ছিল, প্রত্যেকে করোনা আক্রান্ত, আমাদের অফিসের প্রত্যেকে করোনা আক্রান্ত। আমাদের বিভাগীয় প্রধান, উনি অফিসের মধ্যে কোয়ার্টারে থাকতেন, তিনি, তার স্ত্রী, তার 2 সন্তান করোনা আক্রান্ত। আমাদের অফিসে যে ছেলেটা কাজ করত সে করোনা আক্রান্ত। কি ভয়ানক অবস্থা! এর মধ্যে আমার সাথে আমার স্ত্রী ছিল, সে আমার সেবা শুশ্রূষা করেছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সে যে আমার, আমরা একই রুমে ছিলাম, একই ছাদের নিচে ছিলাম, সে আমার সবসময় সেবা শুশ্রূষা করলো, তার কিন্তু করোনা হয়নি। আল্লাহর একটা অপার লীলা খেলা। মানুষ কত সতর্ক থেকেও করোনা হয়ে গেল, অথচ আমার সেবা শুশ্রূষা করেও তার করোনা হলো না। এরকম ঘটনা কিন্তু ভুরি ভুরি রয়েছে, আপনাদের জানা অনেক ঘটনাই রয়েছে। আল্লাহ এ ধরনের মহামারী থেকে আমাদেরকে হেফাজত করুন। আর মহামারী কোথাও হলে নতুন করে সেখানে যাওয়া যাবে না, এবং কোথাও হলে সেখান থেকে পালানো যাবে না। আমাদের যার যার দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো পালন করে যেতে হবে। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন চলে যাই প্রিয় লিসেনার্স আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 77 নং এপিসোডের চতুর্থ ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যিনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার নাম জোবায়ের আহমেদ। ওনার বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর উপজেলার সখীপুর ইউনিয়নে। ঘটনাটি ঘটেছে ওনাদের পাশের গ্রামে, আর ঘটনাটির সময়কাল 2005 সালের দিকে। ওনাদের এলাকায় পদ্মা নদীর যে পার রয়েছে সেখানে কিন্তু বেশ চর পড়ে বিভিন্ন সময়ে, আর শরীয়তপুরের পাশে কিন্তু চাঁদপুর জেলা। পদ্মা নদীর পানি যখন কমে যায় নদীর মাঝখানে কিন্তু চর পড়ত, ওখানে বিভিন্ন জেলেরা মাছ ধরত। তেমনই একজন জেলে ছিলেন, তার নাম হল আব্দুল কাইয়ুম। ওনাকে এই জোবায়ের আহমেদ ভাই কাইয়ুম কাকা বলে ডাকতেন। এই কাইয়ুম কাকা যে জাল দিয়ে মাছ ধরতেন ওটাকে ওনাদের এলাকায় গোসি জাল বলে। ওই চরের উপর যখন ভাটা বা জোয়ারের সময় হয় তখন এই ঘষি জালটা পেতে রাখে, যখন জোয়ার আসে পানি আসে তখন মাছ এসে ওটায় আটকা পড়ে। তো এইভাবে একটা সিস্টেম করে মাছ ধরত। এটা একটা নির্দিষ্ট প্রক্রিয়া, যারা ওই প্রক্রিয়াটা দেখেছেন তারা ভালো বুঝতে পারবেন। তো উনি কি করতেন, এই কাইয়ুম কাকা ওনার ছেলেকে সাথে নিয়ে রাতের বেলা একটা চরে যেতেন, মানে যেই চরে উনি মাছ ধরতেন আর কি, জাল পেতে রাখতেন। তারপর এই জোয়ার ভাটার এই খেলায়, মানে জোয়ার ভাটার খেলায় সেখানে মাছ আটকে যেত। এটাই ওনাদের মাছ ধরার একটা পদ্ধতি। এভাবেই মাছ ধরতেন তারা, সকালে হলে সেই মাছগুলো বাজারে নিয়ে বিক্রি করতেন। তো এক রাত্রে বাপ বেটা নৌকায় শুয়ে আছেন জাল পেতে, মাঝরাত্রে এই কাইয়ুম কাকা কোনো কিছু শব্দে ওনার ঘুম ভেঙে যায়। ওই নৌকার ছই থেকে মাথাটা একটু বের করে দেখেন 9-10 ফুট লম্বা কিছু একটা ওনার জাল থেকে কিছু একটা খুলে খুলে খাচ্ছে। উনি চিন্তা করেন এত রাত্রে এই চরে কে আসবে, আর যেটা এসেছে এটা স্বাভাবিক কিছু নয়। কোনো শব্দ না করে আস্তে করে আবার উনি ছইয়ের মধ্যে মাথাটা ঢুকিয়ে শুয়ে পড়েন। আর উনি জানতেন যে মাছ ধরতে গেলে রাতের বেলা এই টাইপের ঘটনা ঘটে, কিন্তু এই টাইপের ঘটনা যদি কেউ ঘটতে দেখে সেটার মুখোমুখি হওয়া উচিত নয়। উনি সকালে দেখলেন যে কিছু মাছ নেই, মানে যেরকম মাছ পড়ার কথা ছিল ওই রাত্রে আর তেমন পড়েনি, কিছুটা কম পড়েছে। উনি চিন্তা করলেন যে যাক, কিছু কম পড়লেও যেটা খেয়ে গেছে পুরাটা তো আর খাইনি। উনি মাছগুলো বিক্রি করেছেন, স্বাভাবিকভাবেই উনি মানে বিষয়টা নিয়ে অতটা মাথা ঘামান নাই, কিন্তু উনি ওনার ছেলেকেও বিষয়টা বলেন নাই। তো ওনার ছেলে যে সে তো যেহেতু বাবার সাথে থাকে আর রাত বিরাতে মাছ ধরতে গেলে কিছু টুকটাক ভয়ের ঘটনা ঘটে, এটা সে লোক মুখে শুনেছে, জাস্ট এতটুকুই তার জ্ঞান, এর থেকে বেশি কিছু নয়। পরের রাত্রে ঘটে আরেকটি ঘটনা। গভীর রাত, বাপ বেটা ঘুমিয়ে আছে নৌকার ভিতরে, হঠাৎ করে কোনো কিছু শব্দে এই কাইয়ুম কাকার ছেলের ঘুম ভেঙে যায়। তো সে কি করেছে, নৌকার ছই থেকে বের হয়ে তাকিয়ে দেখে যেখানে তাদের জাল পাতা আছে সেখানে কিছু একটা জিনিস বসে রয়েছে, মানুষের মতোই কিছু একটা বসে রয়েছে চাঁদের আলোতে বোঝা যাচ্ছে, এবং কিছু একটা খাচ্ছে। আর এই যে কাইয়ুম কাকার ছেলে, সে মনে করেছে হয়তো বা কোনো চোর এসেছে, চোর এসে জাল থেকে মাছ খুলে নিয়ে যাচ্ছে। সে কি করেছে, আস্তে আস্তে জালের কাছে যাচ্ছে। কাছে যাওয়ার পর দূর থেকে সে বলছে, এই কে আপনি, আমাদের জালের এখানে কি করেন, কোথা থেকে আসছেন? তো এই জিনিসটা কোনো উত্তর দেয় না। তো কাইয়ুম কাকার ছেলে সে আরো কাছে গেছে, আবার বলছে, আপনি কে, কোথা থেকে আসছেন, এখানে কি করেন? তারপরও কোনো উত্তর দেয় না। কাইয়ুম কাকার ছেলে আরেকটু কাছে যায়, কাছে গিয়ে ওই লোকটার কাঁধে হাত রেখে একটু ঝাঁকুনি দেয়, দিয়ে বলে, এই আপনি কথা শুনতে পান না, এতবার করে ডাকছি কে আপনি? তখন ওই জিনিসটি মাথা ঘুরে এই কাইয়ুম কাকার ছেলের দিকে তাকায়। এই মাথা ঘুরিয়ে যখন তাকিয়েছে তখন কাইয়ুম কাকার ছেলে দেখে যে সে তার পিঠটা মানে তার নিজের দিকে, মানে এই কাইয়ুম কাকার ছেলের দিকে, আর পুরো মাথাটা একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাইয়ুম কাকার ছেলের দিকে ঘুরিয়ে ফেলেছে, যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। শুধু যে এটা করেছে তা নয়, কাইয়ুম কাকার ছেলে দেখে এই লোকটার চেহারার অর্ধেকটা একদম পুড়ে ঝলসে যাওয়া এবং বাকি অর্ধেকটা মানুষের মতো, মুখের মধ্যে বেশ মাঝারি সাইজের একটা মাছ ঢোকানো, মাছের অর্ধেক মুখের মধ্যে এবং লেজ যেই অংশটা, লেজের অংশ, এটা আবার মুখের বাইরে। এটা যখন দেখেছে তখন কাইয়ুম কাকার ছেলে তো বুঝে গেছে যে সে কোন জিনিসের মুখোমুখি হয়েছে। আর এই ছেলেটা চিন্তা করছে যে আচ্ছা, জিন ভূত দেখলে তো মানুষ অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে গেলে তো জিন কিছু বলে না, তো ও এখন অজ্ঞান হচ্ছে না কেন, ভয়ে, সে তো ভয় পেয়েছে কিন্তু অজ্ঞান হচ্ছে না। আর অজ্ঞান হয়ে গেলে জিন ভূত কোনো ক্ষতি করে না, ছেলে চলে যেটা সে জানতো, সে কি করেছে, অজ্ঞান হওয়ার ভান করে ঠাস করে মাটিতে পড়ে গেছে, সে চুপচাপ শুয়ে আছে চোখ বন্ধ করে। ওই যে অবয়বটি, ওই অবয়বটি মাছ মুখ থেকে ফেলে দিয়ে ও কি করেছে, এই কাইয়ুম কাকার ছেলের চারদিক দিয়ে হাঁটাহাঁটি শুরু করেছে। কাইয়ুম কাকার ছেলে কিন্তু শুয়ে শুয়ে সে চোখ বন্ধ করে বিষয়টা ফিল করছে, মুখ থেকে যে মাছ ফেলে দিয়েছে, মাছের শব্দ হয়েছে, মাছ পড়ার পরে ছটফট করছে, সেটাও সে বুঝতে পারছিল। তো ওই পিশাচটি বলে ওঠে, তুই যে অজ্ঞান হোস নাই এটা কিন্তু আমি ভালো করেই জানি, তুই অজ্ঞান হওয়ার ভান ধরে শুয়ে আছিস, কি মনে করেছিস আমি কিছু বুঝি না, আমি তো মাছ খাই, কিন্তু সব মাছ কি খাই, কিছু মাছ খাই, আমার খেতে হয় তাই, তোর বাপ তো আমাকে ডিস্টার্ব করে না, তুই আমাকে ডিস্টার্ব করলি কেন, এর শাস্তি তো তাকে পেতে হবে। এই কথা বলেই কাইয়ুম কাকার ছেলের পা ধরে হ্যাঁচকা টানে তাকে নদীর মধ্যে নিয়ে যেতে থাকে। এদিকে কাইয়ুম কাকার ছেলে তো বুঝে ফেলেছে তার আর বাঁচার উপায় নাই, চিৎকার করে তার বাবাকে ডাকাডাকি শুরু করেছে, তার বাবাও ছেলের চিৎকারে উঠে গিয়েছে, নৌকা থেকে মাথা বের করে দেখে এই অবস্থা, লম্বা কোনো একটা কিছু একটা মানুষের মতো অবয়বকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পা ধরে, সে বুঝতে পারে যে এটা তার ছেলে, সে দৌড়াতে থাকে এদিকে নদীর একদম কাছাকাছি পানির ভিতর নিয়ে যাবে এমত অবস্থায় কাইয়ুম কাকা উচ্চ স্বরে আজান দেয়া শুরু করেছে, তার আজানের শব্দে হঠাৎ করে ওই অবয়বটি অদৃশ্য হয়ে যায়। ওখানে গিয়ে তার ছেলেকে উদ্ধার করে, ছেলেকে নৌকায় নিয়ে আসে। কোনো মতে রাতটা পার করে সকালবেলা ছেলেকে নিয়ে এক হুজুরের কাছে যায়। তো হুজুর বলেন যে এখন আপাতত ঝাড়ফুঁক করে দিচ্ছি, বাট রাতের বেলা ওই জিনটাকে রুকিয়ার মাধ্যমে হাজির করতে হবে। রাতের বেলা কায়ুম কাকার বাড়িতে ওই হুজুর আসেন এবং একটা বৃত্ত করে ওই বৃত্তর মাঝখানে ওই ছেলেকে বসিয়ে রুকিয়া শুরু করেন। একটা পর্যায়ে ওই পিশাচটি এসে হাজির হয়। হাজির হবার পর ওই পিশাচ নিজেই বলতে থাকে, আমি কখনো পুরোপুরি মাছ খাই না, যার ওসিলায় মাছ পাচ্ছি তার জন্য পর্যাপ্ত মাছ রেখেই আমি খাই, যদি দেখি মাছ খুব কম পড়ছে তাহলেও আমি মাছ খাই না। এই ছেলে আমাকে ডিস্টার্ব করেছে, আর আমরা মাছ খাওয়ার সময় কেউ যদি ডিস্টার্ব করে খুব ক্ষুব্ধ হই এবং তার ক্ষতি করি। এই ছেলেটাকে মেরেই ফেলতাম, ওর বাবা চলে আসার কারণে আমি ছেড়ে দিয়েছি, আর এই ছেলেটা ডিস্টার্ব করছে, ওকে আমি সহজে ছাড়ব না। আর আমরা যারা মাছ খেকো আমাদেরকে ডিস্টার্ব করলে আমরা সহজে ছাড়িও না। যাই হোক, হুজুর তাকে অনেক অনুরোধ করেন, ধমক ধমক দেন, একটা পর্যায়ে সে ছেড়ে যেতে রাজি হয়। এবং সেই পিশাচ জিনটি বলে যে আমরা যদি কারো ক্ষতি করার জন্য সংকল্প করি তাকে ছেড়ে যাই না, তবে আমাদেরকে যদি আমাদের চাহিদা মতো কিছু দেওয়া হয় তাহলে আমরা চলে যাই। কি দিতে হবে? একটা কালো খাসি দিতে হবে। ঠিক আছে, কায়ুম কাকা রাজি হন। তখন ওই পিশাচটি বলে যে আজ রাত্রে ওই চরে গিয়ে কায়ুম কাকা একা একা যেন ওই একটা কালো খাসি রেখে আসে, এবং রেখে একদম সোজা বাড়ির দিকে চলে আসে, কোন দিকে না তাকায়। কায়ুম কাকা শর্ত মেনে নেন। যথারীতি রাত্রে ওনার বাড়িরই একটা খাসি উনি নৌকায় উঠিয়ে ওই চরের দিকে যান। বেশ অনেক রাত ছিল, চরের মাঝখানে ওই খাসিটি উনি খুঁটি দিয়ে বেঁধে রাখেন, মানে মাটির মধ্যে খুঁটি দিয়ে পুঁতে রাখেন। এরপর উনি ঘুরে আসছেন, হঠাৎ করে পেছন থেকে সেই পিশাচের ভয়ঙ্কর মানে গম্ভীর শব্দ বলে উঠছে যে কায়ুম, তোর ছেলেকে এবারের মতো ছেড়ে দিলাম, ভুলেও ওকে নিয়ে এই চরে আর আসবি না, তাহলে কিন্তু ওই ছেলের আর বাঁচাতে পারবি না। ওকে আমি যতবার এখানে দেখব আমার পুরনো কথা মনে পড়বে, সুতরাং ওকে আর আনবি না, এটাই তোর ছেলের বাঁচার একমাত্র পথ। এই কথা শোনার সাথে সাথে কায়ুম কাকা ওই ছাগলের একটা ভয়ানক চিৎকার শুনতে পান। এরপরে উনি ওনার নৌকার দিকে দৌড় দিয়েছেন, পেছন দিকে তাকান নাই। ওই ছাগলের সাথে কি হয়েছে না হয়েছে ওই বিষয়টি উনি খেয়াল করেন নাই। এতটুকু বুঝতে পেরেছেন, ওই ছাগলের শরীরের কোন একটা জায়গায় ভয়ঙ্কর একটা কামড় বসালে হয়তো বা ছাগল এরকম শব্দ করতে পারে, কিন্তু পেছন দিকে তো ঘুরে তাকান নাই, অনুমান করেছেন আর কি। দৌড়ে নৌকার কাছে যান, নৌকা নিয়ে তাড়াতাড়ি উনি বাড়িতে চলে আসেন। পরের দিন সকালে গিয়ে সেখানে ছাগলের কোনো অস্তিত্ব পাননি, তবে রক্ত পেয়েছিলেন। আর ওই যে ছাগলের যে খুঁটি যেটা দিয়ে মাটিতে পুঁতে রাখা হয় ওটার সাথে তো দড়ি বাঁধা ছিল, সেই দড়ি এবং খুঁটি ওভাবেই পড়েছিল। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদের প্রবাসী ভাই যারা আছেন অনেক কষ্ট করে শত ব্যস্ততার মাঝে ঘটনা রেকর্ড করে পাঠান, তো তাদের অসংখ্য ঘটনা প্রতিনিয়ত আমরা প্রচার করি। আর বিদেশে স্পেশালি মিডিল ইস্ট যে কান্ট্রিগুলো রয়েছে, সৌদি আরব সহ আরো অন্যান্য দেশ, আমাদের প্রচুর লিসেনাররা সেখানে রয়েছেন, যারা আপনাদের হোল ওয়ার্ল্ডের ঘটনাগুলো শোনেন, তারা ঘটনা আমাদেরকে পাঠান। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রবাস জীবনে থেকে আপনাদের বিনোদনের কিছুটা অংশ আপনাদের হোল ওয়ার্ল্ড পূরণ করতে পারছে। আপনারা আমাদের এই ঘটনা পাঠাতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ঘটনার প্রত্যাশায় সবসময় আমরা থাকি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, গত 62 নং এপিসোডের তৃতীয় যে ঘটনা, এই ঘটনাটি ছিল মোহাম্মদ মাহিদ হাসান শাহাদাতের। ওনার বাড়ি খুলনার সোনাডাঙ্গার হাফিজনগরে। ওই ঘটনাটি উনি পাঠিয়েছিলেন, যেটা ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা ছিল। এবার তিনি আরো একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, সেই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। ওনার ওই ঘটনাটি প্রচারিত হওয়ার পর উনি ওনার বন্ধু বান্ধবদের কাছ থেকে ভয়ের সত্য ঘটনাগুলো সংগ্রহ করার চেষ্টা করতে থাকেন। ওনার এক বন্ধু তখন ওনাকে একটি ঘটনা শোনান, যে ঘটনাটি তার বন্ধু আবার ওনার বড় বোনের কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটি ঘটেছিল খুলনার কাটাখালীর ভিতরে কোন একটা গ্রামে, বেশ অনেকদিন আগেরই ঘটনা। ঘটনাটি আসলে অতটা বড় নয়, বাট সত্য একটি ঘটনা। ওই এলাকায় একটা পরিবার ছিল, ওই পরিবারে দুই আপন ভাই ছিল, একজনের বয়স 14-15, একজনের বয়স 10-12 আর কি। ওরা খুবই গরিব ছিল, বাবা ছিল না। ওর মায়ের রান্নার জন্য এই দুই ভাই কি করত, বিভিন্ন জায়গা থেকে কাঠ, মানে শুকনো কাঠ এনে দিত জ্বালানি কাঠ হিসেবে। তো ওদের বাড়ির কাছে একজন মুরব্বীর একটা বড় বাগান ছিল, ওই বাগানে অনেক গাছ ছিল, সেই গাছে অসংখ্য শুকনো ডাল ছিল যেগুলো বাতাসে ভেঙে পড়তো নিচে। এরা দুজন ওখান থেকে কাঠ সংগ্রহ করে আটত। ওই মুরব্বী জানতেন ওদের আর্থিক অবস্থা, মানে পারিবারিক অবস্থা সবকিছু জানেন। এই কারণে ওই বাগানে যখন ওই দুই ভাই কাঠ সংগ্রহ করতেন, মানে জ্বালানি কাঠ, ওই মুরব্বী বাধা দিতেন না। ওই বাগানের মালিকও খুব ভালো মানুষ, এই কারণে মূলত উনি কখনো বারণ করেননি এই দুই ভাইকে। তবে একটি বিষয় ওনার বারণ ছিল, খুব কড়াভাবে বারণ ছিল, সেটা হলো উনি বলে দিয়েছিলেন, খবরদার তোরা বাগানের একদম শেষ প্রান্তে কিন্তু যাবি না, কারণ ওখানে একসাথে জোড়া দুটা তাল গাছ আছে, ওই গাছে ভয়ানক এক পিশাচ রয়েছে, এটা কিন্তু এলাকা সবাই জানে, তোরা কিন্তু জানিস না, খবরদার ওইদিকে যাবি না। এইভাবে ওই মুরব্বী ওই দুই ভাইকে নিষেধ করে দিয়েছিলেন। ওই দুই ভাইও মুরব্বীর কথা শুনতেন, ভালোই যাচ্ছিল দিনকাল। একদিন কি হয়, দুপুরবেলা ওই দুই ভাই ওই বাগানের মধ্যে ঢোকে কাঠ সংগ্রহ করতে, যেভাবে প্রতিনিয়ত যেত, তো কাঠ কুড়াচ্ছে। তো ওই দিন আবার বেশি মানে জ্বালানি কাঠ ওরা পায়নি, সব দিন তো আর একরকম পাওয়া যায় না, কারণ গাছ থেকে ভেঙে নিচে পড়বে কি পড়বে না এটা একটা অনিশ্চিত বিষয়। যেহেতু ওই দিন বেশি পায়নি, এই কারণে ওরা আরো বেশি কাঠ সংগ্রহের জন্য একটু ভেতরের দিকে ঢুকে যায়। আর কাঠ সংগ্রহের যে পেরেশানি, এটাতে কি হয় যে ওই যে ওই শেষ প্রান্তে যাওয়া যে বারণ ছিল, এই বিষয়টি ওদের মাথার মধ্যে খুব একটা কাজ করছিল না, একদম যে ভুলে গিয়েছিল তা নয়, কিন্তু খুব একটা আমলে ওই দিন দিচ্ছিল না তারা। তো কাঠ সংগ্রহ করতে করতে ওই যে জোড়া তাল গাছ, এই তাল গাছের কাছে চলে আসে। চলে আসার পর ওই দুই ভাইয়ের মধ্যে যে ছোট ভাই, সে বলে যে ভাই চলো এখান থেকে চলে যাই, আমরা তো অনেক দূরে চলে আসছি, ওই যে জোড়া তাল গাছ, এখানে তো আসতে বাগানের মালিক মানে দাদা নিষেধ করেছেন, চলো চলো তাড়াতাড়ি চলে যাই। সময়টা এমন ছিল যে জোহরের আজান তখনও হয়নি, মানে দিনের বেলা। তখন বড় ভাই বলে ওঠে, এরে আজকে তো বেশি কাঠ পাই নাই, আরে কিছু হবে না, আর একটু কাঠ নিয়েই যাই, দেখি আরো কিছু কাঠ পাই কিনা, এত দূর যখন আসছি আর একটু দেখি আশেপাশে। বড় ভাইয়ের এই কথা শুনে ছোট ভাই কাঠ শুরু, মানে এই কাঠ কোটা শুরু করেন আর কি। কাঠ কুড়াতে কুড়াতে দুই ভাই একসাথে খেয়াল করেন, ওই জোড়া তাল গাছের নিচে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন, গায়ে তার একটা সাদা শাড়ি, এক হাত দিয়ে ইশারা করে তাকে ডাকছেন। দূর থেকে চেহারাটা সাধারণ মানুষের মতোই লাগছিল, আকার আকৃতি উচ্চতা, মাথার চুলগুলো বেশ বড় ছিল, চুলগুলো মনে হচ্ছে পা পর্যন্ত লম্বা, কিছু চুল শরীরের উপর দিকে ছিল আর বাকি চুলগুলো শরীরের পেছন দিকে ছিল, যেটা স্বাভাবিকভাবে থাকে আর কি। তবে দূর থেকেই একটি বিষয় ওই দুই ভাই লক্ষ্য করেছিল, সেটি হলো ওই মহিলার চোখ দুটি অস্বাভাবিক রকমের লাল মনে হচ্ছিল তাদের কাছে। এই দুই ভাইয়ের মধ্যে বড় যেজন, শুরুতে বলেছি বয়স 14-15 হবে বা এরকম একটা কাছাকাছি বয়সের হবে, এ ছিল একটু হাবাগোবা টাইপের, আর যে ছোটজন যার বয়স 10-12 একটু চালাক চতুর ছিল। ওই বৃদ্ধা সে হাত ইশারা করে যখন ডাকছিল এই দুই ভাইকে, বড় ভাই কোনো এক সম্মোহনে পড়ে ওই বৃদ্ধার দিকে যাওয়া শুরু করে। যখন ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে টান দিয়ে বলে, ভাই ওদিকে যেও না, বাড়ি চলো আর দৌড় দাও, কিন্তু বড় ভাই কোনো কথা শুনে না, সে সোজা ওই মহিলার দিকে যাওয়া শুরু করেছে। ছোট ভাই কিছুটা বুঝতে পেরেছে একটা বিপদ আছে সামনে, সে বড় ভাইকে ওখানে রেখেই দৌড়ে ওই বাগানের বাইরে চলে আসে। কাছাকাছি একটা চায়ের দোকান ছিল, চায়ের দোকানে লোকজন বসা ছিল, সে ওখানে হাঁপাতে হাঁপাতে গিয়ে থেমে যায় এবং বলে যে এই ঘটনা, ভাই বিপদে পড়েছে, আপনারা সবাই আসেন। সবাই যখন এই কথা শুনে বুঝতে পারে সমূহ বিপদ, কারণ ওই জোড়া তাল গাছের ঘটনা অনেকেই শুনেছে। লোকজন দৌড়াতে থাকে বাগানের ভেতর দিয়ে। ওই জোড়া তাল গাছের কাছে অল্প সময়ের মধ্যেই তারা পৌঁছে যান। পৌঁছে যাওয়ার পর এক মর্মান্তিক দৃশ্য তারা দেখতে পান। তারা দেখতে পান ওই জোড়া তাল গাছের নিচে একটা ছেলে পড়ে আছে, মানে ওই দুই ভাইয়ের মধ্যে যে বড় ভাই যাকে রেখে চলে গিয়েছিল তাকে বাঁচানোর জন্যই মূলত, তার ঘাড় পুরো উল্টো দিকে ঘোরানো, মানে উপর হয়ে পড়ে আছে, ঘাড়টা পিঠের দিকে ঘোরানো, আর পিঠের উপর একটা বিশাল পায়ের ছাপ, মনে হচ্ছে এই পা দিয়ে তার পিঠের উপর প্রচন্ড জোরে চাপ দেয়া হয়েছে, এবং ওই চাপে ওর বুকের হাড়গোড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। ওখান থেকে তার মৃত দেহ উদ্ধার করে আনা হয়। লোকজন তো এমনি সেখানে যেত না, তারপর এই ঘটনা ঘটার পর থেকে ওখানে লোকজন আরো কম যেত, মানে ওই বাগানের ভেতরেই আসলে মানুষ ঢোকা একরকম বন্ধ করে দেয় বলে জানা যায়। আর এই যে বটগাছ, এই বটগাছ মানে তালগাছ যেটা, এই তালগাছ আসলেই ভয়ানক, এটা নিঃসন্দেহে বলতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে কেন এমনটা হলো। ব্যাপারটা হলো যে এই টাইপের কিছু গাছে যদি সত্যি সত্যি কোনো ধরনের ভয়ানক কিছু থেকে থাকে, ওরা দিনের বেলা হোক বা রাতের বেলা হোক ওখানে মানুষের উপস্থিতি পছন্দ করে না। আর মানুষ যদি জেনে থাকে যে ওখানে সমস্যা রয়েছে, এর পরেও যদি ওইখানে আসে তখন ওরা আরো ক্ষিপ্ত হয় এবং আক্রমণ করে বসে। প্রশ্ন হতে পারে ওই বাচ্চাটির কি দোষ ছিল, কোনো অপরাধ তো ছিল না, কেন তাকে হত্যা করা হলো? মূলত এই দুষ্টু প্রকৃতির জিনেরা কোন একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য কোন নিরীহ মানুষকে হত্যা করে, যাতে করে অন্য মানুষ ওইখানে আসতে ভয় পায়। প্রিয় লিসেনার্স, ঘটনাটি ছোট বাট আমার কাছে ভালো লেগেছে, আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছেও ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আমরা এবার চলে যাব আমাদের এবারের এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, শীতের রাত্রে ভয়ের ঘটনা আলাদা একটা আবহ সৃষ্টি করে, আর এই আবহকে আরো ভয়ানক ভাবে ফুটিয়ে তুলতে এবং অনুভূতি দিতে এখন আমাদের এবারে 77 নং এপিসোডের শেষ ঘটনা নিয়ে এসেছি। আর এই ঘটনায় এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো ভয়ের ঘটনার স্বাভাবিক যে ব্যাকরণ সেগুলোকে ভেঙে দেয়। স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি এটার পরে এটাই হওয়ার কথা ছিল, কিন্তু না, সেটা যদি না হয় তাহলে কেমন হয়? প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন হাবিব শেখ। হাবিব শেখের বাসা রাজবাড়ী জেলার সদর উপজেলার পৌরসভার মধ্যে বিনোদপুর নামক একটি জায়গা রয়েছে। এই বিনোদপুর নামক জায়গার বাদুরতলা যেই আরেকটা জায়গা রয়েছে সেখানে। তো হাবিব শেখের সাথে আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছি ঘটনার বিস্তারিত বিবরণ নিয়ে। তো প্রিয় লিসেনার্স, চলুন শুরু করি ঘটনাটি। এই ঘটনাটির সময়কাল 2002-03 এরকম একটা সময়, আর ঘটনাটি ঘটেছিল গোপালগঞ্জ জেলার কোন একটি গ্রামে। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে আতরালী। এই আতরালী ছিলেন এই হাবিব শেখের মামার বন্ধু। তো এই হাবিব শেখ তার মামার কাছ থেকে এই ঘটনাটি শুনেছিলেন। এই আতরালী লোকটা সে ছিল অত্যন্ত অলস প্রকৃতির, সারাদিন ঘুরে বেড়াত, আর কাজ না করে কিভাবে উপার্জন করা যায় বা ঘোরাঘুরি করে কিভাবে উপার্জন করা যায় এই ধান্দায় সারাক্ষণ ব্যস্ত থাকত। এক কথায় বলতে গেলে ভবঘুরে আর একটু ধান্দাবাজ প্রকৃতির মানুষ। কাজ না করে শুধু ঘোরাঘুরি করে পয়সা উপার্জন করা, এটা নিশ্চয়ই কোনো স্বাভাবিক চিন্তার কথা না। ধান্দাবাজ লোকদেরই চিন্তা এটা আসতে পারে, কিন্তু কাজ না করে কি উপার্জন করা সম্ভব? বা অল্প উপার্জনে খুব বেশি টাকা বা অল্প পরিশ্রমে খুব বেশি টাকা নিয়ে আসা কি সম্ভব? তো উনি এই চিন্তা করতেন সারাক্ষণ। আর এই আতর আলী বেশ সাহসী একজন মানুষ ছিলেন। উনি যে এই ধান্দা খুঁজতেন যে কিভাবে অল্প পরিশ্রমে বেশি টাকা উপার্জন করা যায়, এটা কিন্তু ওনার বন্ধু বান্ধবরা জানতেন। এদিকে তার সংসার চলে না, কিন্তু তিনি কাজ করবেন না, ঘোরাঘুরি করে বেড়াবেন। তো ওনার এক বন্ধু ওনাকে খবর দিলেন যে তুই যেভাবে চলতে চাস আমার মনে হয় আমি সেই সন্ধান তোকে বাতলে দিতে পারি, চল আমার সাথে। তো একদিন তার সেই বন্ধু নিয়ে গেলেন এক সাধু সন্ন্যাসী গোছের মানুষের কাছে, কবিরাজ বা তান্ত্রিক টাইপের একজন আর কি। তো তার কাছে নিয়ে যাওয়ার পর সেই তান্ত্রিকের সাথে পরিচয় করিয়ে দিলেন আতর আলীকে, এবং আতর আলীকে দেখে শুনে তান্ত্রিক বললেন যে ঠিক আছে, তোমাকে তো কিছু কাজ আমি দিতে চাই, তবে প্রথমে তো আগে পরীক্ষা করে নিতে হবে যে তোমাকে দিয়ে আমার কাজ হবে কিনা। যদি কাজ হয় খুব ভালো পারিশ্রমিক পাবা, যেটা তোমার কল্পনাতেও নাই। তো কি কাজ? উনি বললেন যে আজকে দিনের বেলা শ্মশানে একটি লাশ দাহ করা হয়েছে, যেই লাঠিটা দিয়ে লাশের মুখে আগুন দেওয়া হয়েছিল বা মুখাগ্নি করা হয়েছিল এই লাঠিটা তোমাকে আনতে হবে রাত্রে বেলা গিয়ে। তো আতর আলী বলছেন এ আর কেমন কাজ দিলেন আপনি, এটা একদম সহজ কাজ। আতর আলীর কথা শুনে ওই তান্ত্রিক বা ওই কবিরাজ অবাক যে এত সাবলীল ভাষায় বলে দিল যেটা অনেক সহজ কাজ। তো রাতের বেলা ওই তান্ত্রিক তার কাছে আসতে বলেন, তো আতর আলী আসেন তার কাছে। তো আতর আলীকে তখন উনি বলেন যে তুমি তো যাচ্ছ ওখানে যেহেতু নতুন মানুষ, কোনো বিপদ আপদ হতে পারে, আমার সাগরেত একজন জিনকে তোমার সাথে দিতে চাই। তো আতর আলী বলে দিল আপনার কোনো সাগরেত টাগরেত আমার লাগবে না, আপনার জিন সাগরেতের থেকে আমি বেশি সাহসী, আমার সাথে কাউকে দিতে হবে না, আমি একাই যাচ্ছি। আতর আলীর কথা শুনে আসলেই তান্ত্রিক খুব অবাক হন, খুশি হন যে যাক ভালো একটা সাহসী মানুষ পাওয়া গেছে এতদিন পর। আতর আলী শ্মশানে চলে যান এবং ওই যে মুখাগ্নি করার লাঠিটা, এটা কিন্তু দিনের বেলাতে গিয়েই উনি দেখে এসেছিলেন যেটা কোথায় আছে, উনি সেটা নিয়ে আসবেন। তো উনি সেখানে গিয়েছেন, ওটা নিয়েও চলে আসছেন। প্রতিমধ্যে টুকটাক ভয়ের ঘটনা ঘটেছে, সেগুলো আসলে বলার কোনো ব্যাপারই না। আতর আলী চলে এসেছে, ওই লাঠিটা তান্ত্রিকের কাছে দিয়েছে, তান্ত্রিক তো বেজায় খুশি এত সহজে কাজটা করে ফেলেছে। তখন তান্ত্রিক বলে যাও তোমার চাকরি পাকা, তুমি এখন থেকে আমার বিভিন্ন ধরনের জিনিস এনে দিবা। এরপর থেকে এই আতর আলীকে দিয়ে ওই তান্ত্রিক বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসাতো, শ্মশান থেকে কোনো জিনিস নিয়ে আসাতো, কবরস্থান থেকে কোনো জিনিস নিয়ে আসাতো, মানে এই ব্ল্যাক ম্যাজিক করার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জামাদি লাগে। এই সরঞ্জামাদি যেগুলো সংগ্রহ করতে গেলে প্রচন্ড সাহসের প্রয়োজন, জীবন হানি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জিনিসগুলো আতর আলীকে দিয়ে এই তান্ত্রিক নিয়ে আসতেন। আর প্রতিবার তান্ত্রিক আতর আলীকে বেশ মোটা অঙ্কের টাকা দিতেন। তো সপ্তাহে একদিন যদি এরকম একটা কাজ করে বা 15 দিনে একদিন এরকম একটা কাজ করে, তা 2 মাসের খরচ উঠে যায়। এর থেকে আরামের কাজ আর হয়? আর যে ভয়ের ঘটনাগুলো ঘটতো তার সাথে, এগুলো উনি কাউকে বলতেনই না, মানে এগুলো বলার কোনো প্রয়োজনই উনি বোধ করতেন না, মানে তার কাছে এই বিষয়গুলো এতটা সহজ ছিল। তো চলছে এভাবেই। একবার কি হলো, ওই গোপালগঞ্জ যেই গ্রাম ওর পার্শ্ববর্তী আর একটা গ্রামের একজন ভালো আলেম, মানে পীর দরবেশ গোছের একজন, উনি মারা যান। উনি মারা যাওয়ার 2 দিনের মাথায় ওই তান্ত্রিক আতর আলীকে খবর পাঠান যে তোমাকে ওই যে পীর দরবেশ টাইপের যে লোকটা, তার কবর খুঁড়ে তার মাথাটা কেটে নিয়ে আসতে হবে। আতর আলী প্রথমে একটু ইতস্তত করেন, যত বড় চোরই হোক একজন আলেম তো তার মাথা কেটে নিয়ে আসবে, মানে এই বিষয়টা ওর বিবেকে কিছুটা বাধা দিলেও, একটা তো প্রবাদ প্রচলিত আছেই চোরে না শুনে ধর্মের কাহিনী, আতর আলী বলে যে ঠিক আছে আমি নিয়ে আসবো। ওই সময় তান্ত্রিক বলে যে তুমি যত সহজে ওই আলেমের মাথা কেটে নিয়ে আসতে চাচ্ছ বিষয়টা কিন্তু এত সহজ মনে করো না, কারণ উনি খুব ভালো একজন পুণ্যবান মানুষ ছিলেন। ওনার অসংখ্য জিন অনুসারী ছিল যারা তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। তো তিনি মারা যাওয়ার পরেও তার কবরের আশেপাশে তার অনুসারী জিনেরা তো থাকবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং আমার একজন শক্তিশালী সাগরের জিন তোমার সাথে দিয়ে দিতে চাই, ও তোমাকে পাহারা দেবে, যাতে করে তুমি এই কাজটি খুব ভালো করে করতে পারো। এবং ওই আলেম বা ওই দরবেশ টাইপের ওই লোকের যে সাগরের জিনেরা রয়েছে ওরা যেন তোমাকে আক্রমণ করতে না পারে। আতর আলী বরাবরের মতো এবারও বলে দেন যে আপনার সাগরের জিনের আমার কোনো প্রয়োজন নাই, আমার যে সাহস আছে সেই সাহস ওই জিন ইনসানদের থেকেও আরো বেশি। এভাবে অহমিকার সাথে তান্ত্রিককে বিষয়টি জানিয়ে দেন। তবুও তান্ত্রিক তার অগোচরেই তার শিষ্য যে জিন তাকে তার পিছু পিছু পাঠিয়ে দেন। এই আতর আলী যায় সে কবরের কাছে। কবরের কাছে যাওয়ার পর কবরটা খুঁড়তে থাকে, স্বাভাবিকভাবেই সে কবর খুঁড়ে ফেলে। কবর খোঁড়ার আগে কোনো ভয়ের ঘটনা ঘটে না। আতর আলী কবর খোঁড়ার পর দুদিনের লাশ তো একদম স্বাভাবিকই ছিল বলা চলে, তো কাফনের কাপড় খুলে দেখেন যে সেই দরবেশ টাইপ বা পীর টাইপের লোক যিনি ওই আলেম উনি চোখ বন্ধ একদম স্বাভাবিক, তবে তার মাথায় বড় বড় চুল ছিল, মানে ঘাড় বাবরি চুল আমরা যেটা বলি এরকম চুল ছিল। তো আতর আলী কি করেছে, তার হাতে থাকা যে ধারালো অস্ত্র, এই ধারালো অস্ত্র দিয়ে তার মাথা কাটতে উদ্যত হয়েছে। এবং এই জন্য প্রথমে যে কাজটি করেছে তার মাথার চুলটা এক হাত দিয়ে মানে বাঁ হাত দিয়ে শক্ত করে ধরেছে, এরপর গলায় যখন ছুরি চালাবে হঠাৎ করে ওই লাশটি চোখ খোলে এবং আর একটা হাত দিয়ে খপ করে আতর আলীর হাত চেপে ধরে এবং বলে ওঠে, আতর আলী তোর এত সাহস, প্রিয় লিসেনার্স আপনারা কি ভাবছেন? এই ঘটনা ঘটার পর নিশ্চয়ই আতর আলী সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল, অন্যান্য ঘটনার বেলায় যেটা ঘটে, না সেটি হয়নি। আতর আলী এই ঘটনায় বিন্দু মাত্র ভয় পাইনি। আতর আলী কি করেছে, সে তো জানে যে এই টাইপের ঘটনা ঘটে, এইভাবে লাশের মাথা কেটে আনা ওর জন্য নতুন কিছু না, সে তো জানে যে এই টাইপের ঘটনা ঘটতেই পারে। আতর আলী যেটা করেছে সেটা হলো তার এক পা ওই আলেমের গলার উপর রেখেছে এবং গলার উপর চাপ দিয়ে ধরেছে, এবং আলেম যে হাত দিয়ে তাকে চেপে ধরেছে আলেমের লাশ, সে শরীরের সমস্ত শক্তি দিয়ে সে হাতটি শরীর থেকে ছুটিয়ে ফেলে। এরপর তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে অনায়াসেই ওই লাশের মাথাটা আলাদা করে ফেলে। তারপর লাশের চোখ বন্ধ হয়ে যায়। সে জানতো যে এই টাইপের ঘটনা ঘটেই। মাথাটা আলাদা করার পর সে কবর থেকে ওঠে, ওঠার পর কবরটা আবার ঠিকঠাক করে দেয়। ঠিকঠাক করার পর সে যখন হেঁটে আসবে হঠাৎ করে আসলে তার যে কি হলো সে সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপরে তার যখন জ্ঞান ফেরে সে চোখ খুলে দেখে যে তার পাশে ওই যে তান্ত্রিক সে বসে আছে। বসার পর ওই তান্ত্রিক বলছে যে আতর আলী তুমি আমাকে বলেছিলা যে তোমার সাথে জন্য আমি আমার কোনো শিষ্যকে না দেই, কিন্তু আমি কিন্তু গোপনে আমার শিষ্যকে তোমার সাথে পাঠিয়ে দিয়েছিলাম। তুমি যখন ওখান থেকে উঠেছো ও কবরের ভেতর থেকে সব ঠিকঠাক করে, ওই আলেমের অনুগত অসংখ্য জিন তোমাকে হত্যা করার জন্য রেডি হয়ে গিয়েছিল, আর ওই অবস্থাতে আমার শিষ্য সে তোমাকে অজ্ঞান করে মুহূর্তের মধ্যে ওদের ওই বেষ্টনী ভেদ করে নিয়ে চলে আসে, কিন্তু ওই আলেমের মাথাটা নিয়ে আসতে পারে নাই, ওর এই ক্ষমতা ছিল না, ওটা তোমারই নিয়ে আসার ক্ষমতা ছিল, কিন্তু তোমার জীবন বাঁচানোর জন্য আমার এই শিষ্যজন তোমাকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে, এবং ওই মাথাটা যথারীতি তার ওই যে আলেমের যেই জিনেরা ছিল তারা ওই কবরের মধ্যে আবার রেখে দিয়েছে। এই ঘটনার পর আতর আলী অসুস্থতে হবেন তা কিন্তু না। এই ঘটনার পরে তার সাথে যে অন্য জিনেরা লেগে যাবে, তার ক্ষতি করবে, তাও কিন্তু না, একদম স্বাভাবিক। আতর আলী দিব্যি সুস্থ ঘুরে বেড়াচ্ছে। এরপরে সে আবার অপেক্ষা করছে কবে তান্ত্রিক তাকে খবর দেবে, তাকে একটা কাজ দেবে, টাকা পয়সা পাবে। কিন্তু তান্ত্রিক তাকে ডাকে না, টাকা পয়সাও আর ভাগ্যে জোটে না, কাজও করতে পারছে না। তা একটা পর্যায়ে যেই বন্ধুর মাধ্যমে তান্ত্রিকের কাছে গিয়েছিল সেই বন্ধুকে বলে, তখন ওই বন্ধু তাকে জানায় যে ওই তান্ত্রিক তোমাকে দিয়ে আর কাজ করাবে না। কারণ হচ্ছে যে তুমি ওই যে কবরটা খুঁড়েছিলে ওই কাজটাতে তো তুমি সফল হও নাই, এবং সফল না হওয়ার কারণে তোমার মধ্যে একটা দুর্বলতা চলে আসছে। এর পরের কাজে যদি তোমাকে পাঠানো হয় সেটাতেও তোমার ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি এবং বড় ধরনের বিপদ হতে পারে। তান্ত্রিক এই ঝামেলায় জড়াতে চায় না এবং তোমাকে দিয়ে সে আর কোনো কাজ করাবে না। আতরালি কি আর করবে, সে নিজে আর তান্ত্রিকের সাথে দেখা করেনি। এভাবে দিন চলে যাচ্ছে, এদিকে তার হাতে টাকা পয়সাও ফুরিয়ে গেছে, কি করবে বুঝে পাচ্ছে না। আর তার সাথে কিন্তু কোনো ভয়ের ঘটনা ঘটছে না, সে দিন রাত চলাফেরা করছে, কোনো প্রবলেম নাই। এর মধ্যে কি হয়, তার ওই যে বন্ধু, যে বন্ধু তাকে তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিল, সেই বন্ধু তাকে বলে যে তার পরিচিত একজন লোক আছে, তিনি আতর আলীকে কিছু কাজ দিতে পারেন। তো তার সাথে সাক্ষাৎ করার জন্য নিয়ে যাওয়া হয়। ওই লোক আতর আলীকে বলে যে তিনি মূলত অনেক পুরনো পয়সা সংগ্রহ করেন বা কয়েন সংগ্রহ করেন। এই কয়েনগুলোর মধ্যে এক ধরনের ধাতব পদার্থ রয়েছে যেগুলো নাকি অনেক মূল্যবান। উনি মূলত এই পয়সাগুলো সংগ্রহ করার চেষ্টায় থাকেন, যদি একটা পয়সা এরকম পাওয়া যায় তাহলে সকলের ভাগ্য খুলে যাবে। তা আতর আলীকে বলেন যে তুমি এই টাইপের পয়সা সংগ্রহ করার চেষ্টা করো। আতর আলী বলেন যে এই পয়সা কোথায় সংগ্রহ করব, কোন দেশ বিদেশ ঘুরে বেড়াবো, আমার বাপু এত সময় নাই, আমি এত কষ্ট করতে পারবো না, সংক্ষেপে বলো যে কি কাজ করলে দ্রুত পয়সা আসবে। কারণ আতর আলী তো অলস প্রকৃতির মানুষ ছিলেন, সাহসী বাট অলস, অল্প পরিশ্রমে বেশি টাকা পয়সা পাওয়ার চেষ্টা করতেন আর কি। তখন ওই লোক বলে হ্যাঁ ঠিক আছে, তোমাকে তাহলে একটা কাজ দিই, সেটা হলো অনেক সময় গায়েবী মসজিদ হয়, আবার গায়েবী মন্দিরও হয়, যেগুলো এক রাত্রে জিনেরা তৈরি করে। গায়েবী মসজিদগুলো তৈরি করে মুসলিম জিনেরা, আবার গায়েবী মন্দিরগুলো তৈরি করে হিন্দু জিনেরা। সাধারণত গায়েবী মসজিদগুলোর মধ্যে মূল্যবান কোনো ধাতব পদার্থ থাকে না, কিন্তু গায়েবী মন্দিরের মধ্যে বিভিন্ন মূল্যবান ধাতব পদার্থ থাকে। এইরকম একটা মন্দির আছে কয়েক গ্রাম পরে, তুমি ওই মন্দির থেকে ওই দেবতার পায়ের কাছে রাখা বা পাশে রাখা কোনো একটা বাটি বা এই টাইপের কিছু রাতের বেলা গিয়ে নিয়ে আসবা, তাহলে তুমি অনেক টাকা পাবা। সত্যি ওইদিকে নাকি এরকম একটা মন্দির ছিল যেটা এক রাত্রে তৈরি হয়েছিল বলে কথিত আছে। আতর আলী তো এইসব বিষয়ে পারদর্শী, সে চিন্তা করেছে যে এগুলো আর কি আহামরি কাজ, এর থেকেও কত কঠিন কাজ করে ফেললাম, আর ওই মন্দিরে গিয়ে একটা বাটি নিয়ে আসতে হবে বা কোনো পাত্র নিয়ে আসতে হবে, এটা কোনো কাজ হলো। সে খুবই তুচ্ছতাচ্ছিল্যের সাথে এটা চিন্তা করেছে এবং ওই লোকের পরামর্শ অনুযায়ী এক অমাবস্যার রাত্রে আতর আলী ওই মন্দিরে গিয়েছে। ওই লোক কিন্তু পরামর্শ দিয়েছিল যে অমাবস্যা রাতে একা একা যেতে হবে এবং কোনোভাবেই ভয় পাওয়া যাবে না, ভয় পেলে কিন্তু ভয়ানক ক্ষতি হবে। আতর আলী চিন্তা করছে এর থেকে কত ভয়ানক বিষয় পার করে আসলাম, আর তো সামান্য একটা বাটি চুরি। আতর আলী স্বাভাবিকভাবে সেই মন্দিরে চলে যায়। তবে মন্দিরে যখন সে যাচ্ছিল হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা তাকে বলে এই আতর আলী কই যাস। আতর আলী এই মহিলাকে চেনে না, কিন্তু মহিলাটা একদম স্বাভাবিক মানুষের মতোই, কোনো ভয়ানক চেহারাও না, আকার আকৃতিও একদম স্বাভাবিক। বলে যাই তো যাই, সামনের দিকে যাই। তখন ওই বৃদ্ধ মহিলা আতর আলীকে বলে আতর আলী তুই যে কাজে যাচ্ছিস কাজটা কিন্তু ভালো হচ্ছে না, যা বাড়ি যা, বিশাল ক্ষতি হবে কিন্তু। তখন ওই আতর আলী ওই মহিলাকে একটা গালি দেয়, গালি দিয়ে সে তার মতো করে ওই মন্দিরের দিকে যাওয়া শুরু করে। ওই মহিলাকে পেছন দিকে তাকিয়ে আর দেখতে পাইনি। আতর আলী চিন্তা করেছে যে তুমি যে ওই জিন সম্প্রদায়ের কেউ আমাকে আমাকে বাধা দিতে আসছো এটা আমি খুব ভালো করেই জানি, ওই চ্যাপ্টার আমার শেষ করা। এই চিন্তা করছে আতর আলী, যাচ্ছে মন্দিরের দিকে। স্বাভাবিকভাবে মন্দিরে পৌঁছায়, মন্দিরে যে দেবতার মূর্তি ছিল সেই মূর্তির পায়ের কাছে একটা পাত্র ছিল। এটা যে কি ধরনের ধাতু দিয়ে তৈরি এটা জানা যায়নি। আতর আলী কি করেছে, ওই পাত্রটা নিয়েছে, নিয়ে পকেটে ভরেছে। পকেটে ভরার পর যেই না পিছন দিকে ঘুরে তাকিয়েছে, মানে মন্দিরের বাইরের দিকে, তখনই দেখে ভয়ানক একটা কালো ছায়া মূর্তি কয়েক হাত জিহবা বের করে রেখেছে, কালো কুচকুচে একটা অবয়ব, জিহবাগুলো লাল টকটক। এই দৃশ্য দেখে আতর আলী প্রচন্ড ভয় পায়। এতদিন সে কিন্তু অনেক ভয়ানক দৃশ্য দেখেছে, সেভাবে ভয় পাইনি, কিন্তু এবার খুব ভয় পায়। এইরকম একটা কালো কুচকুচে অবয়ব, চুলগুলো রুক্ষ খুস্কো এলোমেলো, চোখগুলো লাল টকটকে, এমনকি জিহবাও লাল টকটকে, মুখের ভেতর থেকে বের হয়ে এসেছে কয়েক হাত। ওই জিনিসটা সামনে দাঁড়িয়ে ওইটা যখন দেখেছে আতর আলী, কি হয়েছে, ওর দৌড়ানোর কোনো শক্তি ছিল না, সে মাটিতে হাঁটু গিরে বসে পড়ে এবং বসেই এক পাশে কাত হয়ে পড়ে যায়। সে নিজের অজান্তেই পড়ে যাচ্ছে, তার শরীরে কোনো শক্তি নেই। ওই অবয়বটা আস্তে আস্তে আতর আলীর দিকে এগিয়ে আসে। এগিয়ে আসার পর ওই অবয়বটার পা আতর আলীর পায়ের সাথে শুধু একবার টাচ করেছে। এরপরে আতর আলীর কিছু মনে নাই, কারণ সে সেন্সলেস হয়ে গিয়েছিল। তার যখন জ্ঞান ফেরে তখনও সকাল হয়নি, তখনও রাত। তখন দেখে মন্দিরের আশেপাশে সবকিছু স্বাভাবিক, কোনো কিছুই নাই। সে ওখান থেকে উঠে যখন দেখে যে না আশেপাশে সেই ভয়ানক জিনিসটা নাই, সে স্বাভাবিকভাবে হেঁটে বাড়িতে চলে আসে। এবং সে যখন রওনা দিয়েছে তখন ওই যে পকেটে একটা ধাতব পদার্থ ছিল না, মানে ধাতব একটা বাটি, এটা কিন্তু নাই। ওইটা কিন্তু আবার ওই মূর্তির পায়ের কাছে, কিন্তু ওইবার আর এই আতর আলী ওইখানে গিয়ে ওই বাটিটা নেওয়ার সাহস করে নাই, সে বাড়িতে চলে গেছে। বিষয়টা খুব গোপন, কাউ কিছু বলে নেই। কয়েকদিন পরে আতর আলী দেখে যে তার পায়ের যেই জায়গাটাতে ওই যে কালো অবয়বটা টাচ করেছিল বলে মনে হয়েছে, ওই জায়গাটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ওই জায়গাটায় ক্ষত সৃষ্টি হয়, প্রচন্ড ব্যথা। ব্যথায় আতর আলী চিৎকার করত। ওই জায়গায় খুব অল্প সময়ের মধ্যে পচন ধরে যায়। আতর আলীর ফ্যামিলি তো এরকম অবস্থাশালী ছিল না, নিম্ন মধ্যবিত্ত। অনেক ডাক্তার দেখানো হয়, ডাক্তার বলে তাকে ভারতে নিয়ে যেতে। ভারতে নিয়ে যাওয়া হয়। ভারতে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা পরামর্শ দেন যে তার পায়ের গোড়ালি থেকে নিচের অংশ কেটে বাদ দিতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কেটে বাদ দেয়া হয়। ওখানে মাসখানেক ট্রিটমেন্ট নেওয়ার পর আবার বাংলাদেশে চলে আসে। আতর আলী তো পঙ্গু হয়ে গেছে, তার এক পা কাটা গোড়ালি থেকে নিচের অংশ পর্যন্ত। মাসখানেক পর দেখা গেল যেখান থেকে কাটা হয়েছিল ওই জায়গা থেকে আবার পচন শুরু হয়েছে, প্রচন্ড ব্যথা, যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি, কোনো ওষুধে কাজ হয় না। আবার তাকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়। এরপর ডাক্তার পরামর্শ দেন যেই জায়গাতে পচন ধরেছে সেখান থেকে 5 ইঞ্চি উপর পর্যন্ত কেটে বাদ দিতে হবে। আবার বাদ দেওয়া হয়। আবার সেখানে মাসখানেক ট্রিটমেন্ট নেওয়ার পর আবার বাংলাদেশে আসে। আবার যেটা হয় সেটা হলো যেখান পর্যন্ত কাটা হয়েছিল ওইখান থেকে আবার পচন ধরে, আবার তাকে ইন্ডিয়াতে নেওয়া হয়। এবার হাঁটু পর্যন্ত কেটে বাদ দেওয়া হয়। তারপর যখন আবার দেশে আসে একই ঘটনা ঘটে, আবার পচন শুরু হয়। এবার পচনটা শুরু হয়ে এত দ্রুত উপরে উঠেছে যে তার কোমর পর্যন্ত ধরে গিয়েছিল। এবং এবার আর আতর আলী ভারতে গিয়ে ওটা কেটে বাদ দেওয়ার কোনো সুযোগ পায়নি। আতর আলী মারা যায়। তবে মারা যাওয়ার আগে ওই মন্দিরে ঘটে যাওয়া ঘটনাটি তিনি অনেকের কাছেই শেয়ার করেছিলেন, এবং তিনি কি কি কাজ করেছিলেন সব ঘটনা উনি বলেছিলেন। এবং সকলে নিশ্চিত হয় এই ধরনের কোনো ঘটনার প্রেক্ষাপটেই আতুরালির এই করুণ পরিণতি হয়েছিল। প্রিয় লিসেনার্স, অনেক গায়েবী মসজিদ, অনেক গায়েবী মন্দির, এগুলো কিন্তু আমরা শুনি, সেই জায়গাগুলোতে এটা 100% সত্য যে যদি সত্যি এটা হয়ে থাকে সেই জায়গাগুলোতে অবশ্যই জিনের অস্তিত্ব রয়েছে। মসজিদ যদি হয় মসজিদ জিনেরা সেটা তৈরি করে, মন্দির যদি হয় হিন্দু জিনেরা সেটা তৈরি করে, সেখানে গিয়ে কেউ কোনো অপকর্ম করবে নিশ্চয়ই ওইখানে থাকা পাহারায় থাকা জিনেরা সেটা হতে দেবে না। আর কেউ যদি করেও থাকে তাহলে তার পরিণতি কি হবে এটা তো আমরা বুঝতেই পারছি। আতরালি ইতোপূর্বে এতগুলো অপকর্ম করার পরেও সে ছিল দিব্যি স্বাভাবিক, তার সাথে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটত না। কিন্তু একটা কথা রয়েছে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। সে বারবার যখন অপকর্ম করে দেখেছে তার সাথে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে না, সে আরো ভয়ানক পদক্ষেপ নিতে সাহস করেছে এবং এমনই একটা পদক্ষেপ নেওয়ার কারণে তার করুণ পরিণতি চলে আসে। প্রিয় লিসেনার্স, এই কারণে আমি শুরুতে বলেছিলাম যে আতরালির ঘটনার অনেক জায়গায় কিন্তু আমাদের ভয়ের ঘটনার স্বাভাবিক যে ব্যাকরণ, এই ব্যাকরণটা আসলে প্রযোজ্য হয় না, যেমনটা আমরা ভেতরের দিকের কয়েকটা জায়গায় এই ঘটনাটা আমরা দেখলাম। কিন্তু শেষ দিকে কি হলো, মারাত্মক পরিণতি হলো। কিন্তু সে যে অনেক ভয়ের কিছু দেখত, চিৎকার করত, স্বপ্নের মধ্যে কেউ আসত, এমনটা কিন্তু না। শরীরের একটা অংশে পচন ধরেছে, সেখান থেকে তার মৃত্যু হয়েছে। কিন্তু আমরা তো বুঝতে পারছি যে এই পচনটা যদি স্বাভাবিক হতো তাহলে তার পা কেটে বাদ দেওয়ার পর নিশ্চয়ই উপরের দিকে উঠে আসতো না। এমন যে কখনো হয় না তা কিন্তু না, এরকম হয় কেটে দেওয়ার, কেটে ফেলার পরও সেখান থেকে আবার পচন শুরু হয়। কিন্তু আতরালির ব্যাপারটা টোটালি ডিফারেন্ট ছিল, সে তো স্বাভাবিক কোনো কাজ করত না। প্রিয় লিসেনার্স, আমরা এই টাইপের কাজ থেকে সবসময় সতর্ক থাকব। আমার নিজের দেখা অনেকেই আছে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কোনো তদবির বা কোনো ব্ল্যাক ম্যাজিক করার কাজে সহযোগিতা করেছে, কোনো তাবিজ কোনো কবরের মাঝখানে গেড়েছে বা কোনো জায়গায় গিয়ে রেখে এসেছে। এই যে কাজগুলো, এই কাজগুলো কোনোভাবেই করা যাবে না। কোন বিপদ যে আমাদের জন্য অপেক্ষা করছে আমরা কেউ জানি না। আর ব্ল্যাক ম্যাজিক বা তাবিজ কবজ করার কাজে কোনোভাবেই কোনো ধরনের সহযোগিতা কাউকে করা যাবে না। এই বিষয়টি আমরা মাথায় রাখব। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোডকে আমরা শেষ পর্যায়ে নিয়ে আসলাম। আমাদের এপিসোডের ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় লিসেনার্স, আপনাদের হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং একই নামে আরেকটি গ্রুপ রয়েছে, যার লিঙ্কগুলো আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট সেকশনে জানাতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যেকোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahororworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আমি পরামর্শ দিব আপনার চেষ্টা করবেন ঘটনা লিখে পাঠাতে, তাহলে আমরা খুব দ্রুততার সাথে সেই ঘটনাগুলো সিলেক্ট করতে পারবো। আর ঘটনা রেকর্ড করা হলে এই ঘটনাগুলো প্রচার হতে বেশ সময় লেগে যায়, কারণ প্রতিটা এপিসোডে আমরা একটি রেকর্ড ফাইল শুনে থাকি, যার কারণে রেকর্ড ফাইলগুলো যেভাবে আমাদের কাছে আসে সেগুলো সিরিয়াল আসতে বেশ দেরি হয়ে যায়। যদি একান্তই আপনারা লিখে পাঠাতে না পারেন অবশ্যই রেকর্ড করে পাঠাবেন। আর রেকর্ড করে পাঠালে খেয়াল করবেন যদি 25 MB বেশি হয়ে যায় তাহলে সেটা গুগল ড্রাইভ করে এই ড্রাইভের লিঙ্কটার অ্যাক্সেস পাবলিক করে সেই লিঙ্কটা কপি করে ইমেল করে দেবেন, জাস্ট এতটুকুই, যাতে আমরা খুব সহজে সেই লিঙ্কের মাধ্যমে ওই ঘটনার ভেতরে প্রবেশ করতে পারি। যদি এটা পাবলিক না করে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা আবার এই লিঙ্কে ঢুকে ওই ঘটনাটি শুনতে পারি না। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের এবারে ডিসেম্বর মাসে ফ্রাইডে স্পেশাল এপিসোড তো রয়েছেই, আর খুব তাড়াতাড়ি আমরা ফ্রাইডে স্পেশাল এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হব। তবে এই সপ্তাহে নাই, সামনের সপ্তাহে ইনশাল্লাহ আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোড থাকবে। আর শনিবার আমাদের রিমেম্বারিং স্টোরিজের আরও একটি এপিসোড হবে, সেখানে একটি ঘটনা থাকবে ইনশাল্লাহ। আর সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের হরবলের সাথে রাখুন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স।